This track was downloaded from FusionBD.com.
89.2
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabko Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আর জি কিবলিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখন থেকে শুরু করে রাত দুটো অবধি আমরা রয়েছি আপনার সঙ্গে এবং যাহা বলিব সত্য বলিবর মঞ্চে একজন বন্ধু বরাবরের মতো উপস্থিত আছেন। নিজের জীবনের সমস্ত অপরাধ নিয়ে তিনি স্বীকার করতে যাচ্ছেন, কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি কি হয়েছিল। আমরা সেই জায়গাগুলোতে যাব, তবে তার আগে আপনাকে বলতে চাই যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার নিজের জীবনের ভুলগুলো নিয়ে কনফেস করে, এই অর্থে যে তার মতো করে সমাজে আর কোনো অপরাধীর জন্ম না হোক। এই অনুষ্ঠানে যদি আপনি যোগ দিতে চান আপনার জীবনের অপরাধগুলো নিয়ে, ভুলগুলো নিয়ে, প্রায়শ্চিত্তের জায়গা থেকে যদি আপনি কিছু বলতে চান সমাজকে যে আপনার জীবনটি কেন এমন হয়েছিল এবং একই সাথে আপনার মতো জীবন যেন কারণ না হয়, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি চাইলে আমাদেরকে টেক্সট পাঠাতে পারেন। যারা আসতে চান, টেক্সট পাঠানোর নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এছাড়া আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে দুই চাপলে যে নির্দেশনাগুলো শুনতে পাবেন ফোনে, সে অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আজকে আমাদের সঙ্গে যে জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হচ্ছে সে কে, চলুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আর জি রাজুর কাছ থেকে সেটা জেনে নেই।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবলিয়া। আমাদের আজকের অতিথি সুজন। সুজন তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। অন্যের উপকারের মাঝে খুঁজে পান নিজের সুখ, আর তাই তো যখনই সুযোগ পান তখনই অন্যের বিপদে এগিয়ে আসেন। এই যেমন কিছুদিন আগে দুজন ছেলে মেয়ে একটি জায়গায় গল্প করছিল, কিছু ছেলে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা কেড়ে নেয়, কিন্তু সুজন সেখানে গিয়ে তাদের সেই টাকা ফিরিয়ে দেন। এভাবে আরো অনেকের সাহায্যে এগিয়ে আসেন সুজন। কিন্তু তার পরও সুজন আর যাহা বলিব সত্য বলিবর মাঝে কি কারণ, সেটা জানার জন্য চলে যাচ্ছি আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে সুজন রয়েছে আমাদের সঙ্গে এবং সুজন তার জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে লাখো মানুষের কাছে স্বীকার করতে যাচ্ছে। সুজনের কাছে আমি যেতে চাই, তবে তার আগে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমি প্রথমেই কথা বলতে চাই এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি বরাবরের মতো আজকের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ডক্টর তাজুল ইসলাম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আজকে সুজন রয়েছে আমাদের সঙ্গে, সুজনের জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি শুনবেন এবং একই সাথে মূল্যবান মতামত অনুষ্ঠানের শেষে যেভাবে প্রদান করেন আমরা আশা করছি আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে এস এম এস পোল খুবই গুরুত্বপূর্ণ। এস এম এস পোলের মাধ্যমে আপনি আপনার মতামত জানিয়ে অনুষ্ঠানটিকে স্টপ করে দিতে পারেন, কিংবা আপনি চাইলে অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন। যদি কখনো এস এম এস পোলের দরকার হয় সেই মুহূর্তে জানিয়ে দেবো এস এম এস পোলের ব্যাপারটি কি। তার আগে শুভকে আমি বরাবরের মতোই যে প্রশ্নটি করতে চাই, শুভ, আপনার বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে, যে কারণে আজকে আপনি এই অনুষ্ঠানে এসে লাখো মানুষের সামনে কনফেস করছেন?
আমার বিবেক জাগানোর সবকিছু হচ্ছে জিবিএসবি এবং হ্যালো 920।
জিবিএসবি অনুষ্ঠানটি স্বয়ং এবং হ্যালো 920 যেটা বুধবারে প্রচার হয়, আমাদের শুনলে খুব ভালো লাগে যে এই অনুষ্ঠানগুলো মানুষের বিবেক বোধকে জাগানোর জন্য কাজ করে যাচ্ছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এর মূল পর্ব। ওকে শুরু করুন, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন।
আমি আমার ছোটবেলা থেকে বলি,
জি
আমরা দুই ভাই, আমাদের কোনো বোন নেই।
জি
আমাদের বাড়ি হয়েছে পাইকপাড়া ডায়গনস। ওই সময় আমাদের আমার দাদা বরিশালে অনেক জায়গা কিনছিল, ওই সময় আমার দাদার অনেক টাকা ছিল।
জি
তো বরিশালে অনেক জায়গা কেনার পরে আমরা আমাদের স্থানীয় বাসা কিন্তু ডায়গনস, তো ওইখানে আমাদের যাওয়া হয়নি। পরে আমার বাবারা ছিল সাত ভাই, তো আমার দাদা যে সময় মারা যায় ওই সময় আমার মানে ওই এলাকার যারা প্রতাপশালী লোক ছিল, আমাদের বাসাটা ছিল অনেক বড়, যারা প্রতাপশালী লোক ছিল তারা আমার দাদার যত টাকা পয়সা অনেক কিছু তারা নিজের থেকে হাতে এনেছে। কিন্তু তারপরেও আমার দাদি আমাদেরকে, আমার আব্বু তাদেরকে ফালাই দেন, সবাইকে একসাথে রাখছে। তো ওই সময় আমার বাবা ততটা বুঝেছিল না, অবুঝিত ছিল। সময় আমার বড় চাচা যে উনি সব মানে উনার উনি তো সবার বড়, উনি সবাই সব ভাইদের বোনদের আগলে রাখছে। উনি নিজে কাজ করে আমার বাবাদের ওনাদের খাওয়াইছে, পড়াশোনা করাইছে। তো তারপরে যে সময় আমরা পারলাম না ওই আমাদের স্থানীয় বাসাতে থাকতে, ওই বাসা ছেড়ে আমরা চলে আসি। আসার পরে আমার বড় ভাই হইলো, একটা বড় ভাই হিসেবে সেই জন্য আমার জন্ম হয়নি আমি শুনছি। তো বড় ভাই হওয়ার পরে না আমার বড় ভাই মারা গেছে। তো তারপরে আমার আরেক ভাই হইলো, আমার যে বড় উনি হইলো হওয়ার আমি মেবি ওনার প্রায় 8-7 বছর ছোট হবো, তারপর আমি হয়েছি। আর আমার জন্ম যে সময় হয়েছে ওই সময় আমার বাবার কোনো কাজকর্ম কিচ্ছু ছিল না। তো আমার জন্ম হওয়ার প্রায় 15-20 দিন পর নাকি আমাদের ফ্যামিলি আর কি চেঞ্জ হয়ে গেছে।
কিরকম?
যেমন আর্থিক অবস্থা, আমার বাবার কাজ হইলো মানে কাজ করতেছে,
মানে আপনাকে সৌভাগ্যের প্রতীক মনে করছে।
হ্যাঁ হ্যাঁ, আমাকে সৌভাগ্যের প্রতীক মনে করছে। তো ওই সময় থেকেই আর কি আমার, আমি খুব ছোট, সবার ছোট, তো আমি দুই ভাইয়ের ভিতরে, তো আমাকে খুব আদর করতো। তো এরপরে চলার পরে আমি স্কুলে ভর্তি হই, তো মানে একটু একটু বুঝি স্কুলে ভর্তি হয়েছি সেই সময়। তো ভর্তি হওয়ার পরে ক্লাস 1 শেষ হয়, ক্লাস 2 তে যে সময় পড়ি ওই সময় আমাদের জিমখানা স্টেডিয়াম আছে রায়গঞ্জে, তো ওই স্টেডিয়ামে দেখতাম যে ক্লাস শেষ করার পরে আমাদের ক্লাস তো ছিল 9-12 পর্যন্ত, ঠিক আছে, তারপর তো আমি ফ্রি, শুধু সন্ধ্যার পরে আমি পড়তে বসতাম। তো ওই সময় বিকালবেলা মাঠে যেয়ে দেখতাম সবাই প্র্যাকটিস করতো। যে আমি কয়েকজনের কথা না বললি নয়, ওই সময় যে ওয়ালি ফয়সাল, আবদুল্লাহ পারভেজ, সুজন ভাই, ওনারা সবাই মানে আজকে ওনারা সুপারস্টার, আজকে বাংলাদেশের মাটিতে ওনারা সুপারস্টার। আমি সেই সময় দেখতাম ওনারা সবাই ফুটবল প্র্যাকটিস, আমার দেখে না আমার খুব ভালো লাগছে।
আপনি তখন বয়স কত বা কোন ক্লাসে পড়ছেন?
আমি সেই সময় ক্লাস 2 তে পড়ি।
ক্লাস 2 তে পড়েন? ওকে।
তো আমার তো খুব ভালো লাগতো, পরে আমি বাসায় এসে কান্নাকাটি করি, আব্বু আমি প্র্যাকটিস করবো, তো আমাকে বুট কিনে দাও। তো আব্বু বলে যে এত ছোট প্র্যাকটিস করবা কিভাবে, ব্যথা পাবে পায়ে হাতে, তো শখের বিষয় এমনি একদিন যদি ফুটবল খেলো ওইটা অন্য সাবজেক্ট, যে তুমি প্র্যাকটিস করো না, প্র্যাকটিস করে কি হবে। তো আমার আব্বু আমি 2-3 দিন টানা কান্নাকাটি করি, করার পরে আমার আব্বু আমাকে একজন কেস কিনে দেয়।
আচ্ছা,
কিন্তু বাট আমার কিন্তু আগে একজন স্কুল কেস ছিল। তো কেনার পরে আমি যাই, একদিন আমার আব্বুকে নিয়ে যাই, অনেক বলার পর আব্বু নিয়ে দিয়েছে যে যে কোচ জিমখানা মাঠের যে ফুটবল প্র্যাকটিস করে তাকে বলে দিয়েছে যে আমার আব্বুকে কিনতো, তো নিয়ে দিয়েছে বলে যে আমার ছেলে ভাই ও প্র্যাকটিস করবো। পরে আমাকে 2-3 দিন আর কি, যে সব আব্বু ছিল না, আব্বু 2 দিন যাই গেছে ওই সময় আমাকে আদর করতো, যে সব আমার আব্বু চলে গেছে আর অন্য আগের মতো কেয়ার করে না অবস্থা।
আচ্ছা,
তো ওই বড় ভাইয়েরা যদি বল মারতো এখান থেকে ওইখানে, তো বলতো যা বল নিয়ে আস, তারপরে বিফ পরে, ঠিক আছে, বিফ পরে প্র্যাকটিস করা লাগে তো গেম খেলার সময়, তো বিফ গুলি নিয়ে এগুলি রাত এই কর সেই কর, মানে প্র্যাকটিসের প্রতি এত কেয়ার নেই আমার, তো আমি তো ছোট আমি তো বুঝি না। পরে আমাকে এক সময় নারায়ণগঞ্জে ডানন নেসলাম ফ্রান্স যাবে টিম, তো ওই সময় একটা ট্রায়াল আসলো,
জি।
তো আমাকে আর কিছু বলেনি, অনেক প্লেয়ারদেরকে বললো ছোট ছোট আমার থেকে একটু বড় যারা, ওদেরকে বললো যে তোরা সবাই এসে পড়িস ট্রায়াল আছে, আমি আর কারো কথা শুনলাম না। ঠিক আছে, আমাকে তো বলে নাই, আমি নিজের ইচ্ছা থেকে আমি গেছি, টেস্ট করে গেছি।
ওকে,
তো বর্তমানে যে মানে যে কোচ গেছিল ফেডারেশন ফুটবল ফেডারেশনে, সেই সময়টা সেই কোচ আমাকে চিনে না যে আমি আজকের এটা। তো উনি আমাকে বললো, আমি গেছি ট্রায়াল, ওরা আমাকে বললো আব্বু তুমি তো টেস্ট করে আসছো, টেস্ট করে তো ট্রায়াল দেওয়া যায় না, বুট লাগে। পরে আমি বলতেছি যে আমার তো ভোট নাই, আমার শুধু কেসি আছে। পরে বলে বাবু ভোট ছাড়া তো ট্রায়াল দেওয়া যায় না, তুমি তো খুব ছোট, তুমি আগের বছর ট্রায়াল দিও। আমার খুব ভালোভাবে বলছে, তো আমি আর সেটা মানলাম না, আমি না আমি ট্রায়াল দিব। পরে আমাকে এক টিমে রাখলো, আমি সবাই মানে বলে তুমি কোন পজিশন খেলো, আমি সব পজিশন খেলি, গোলকিপার খেলো, হ্যাঁ বলে স্ট্রাইকে খেলো, আমি হ্যাঁ মানে আমার কথা হলো খেলাতে এসে আমার কথা
খেলতে হবে,
যেভাবে আমার খেলতে হবে সেই পজিশন, যে সেই পজিশন। পরে আমাকে এক টিমে দিল, ট্রায়াল শেষ পর্যায়ে সকাল 8টা থেকে ট্রায়াল শুরু হয়েছে, মেবি 11টা পর্যন্ত সম্ভবত। পরে 11টার দিকে লাস্ট 10 মিনিট কিংবা 12 মিনিট হয়েও আমি খেলছি।
ওকে,
ঠিক আছে, আমাকে নামাইছে টিম, তো মানে নামানোর পরেই আমি একটা ভুল করে দিচ্ছি, আমি স্ট্রাইকার, আমাকে স্ট্রাইকার নামাইছে, আমি ছোট তো আমাকে একটু মায়াই করছে অবশ্য, আমি একটা ভুল করে দিচ্ছি। পরে আমাকে রাউন্ড গেলা টিমে রাখলো, রাখার পরে মানে ওই যে ন্যাশনাল টিমের কোচ উনি আসছিল, উনি নারায়ণগঞ্জের যে কোচ ছিল উনার সাথে ভালো সম্পর্ক, ঠিক আছে, উনি একা টিম করবো না, তাই উনি নারায়ণগঞ্জ থেকে ঢাকা থেকে একটা কোচকে ফোন দিয়ে আনাইছে যে তুমি আসে একটু আমাদের টিমটা দেখো কেমন হইব। পরে আমি ওখান থেকে রাখে, পরে আর কি 35 জন 40 জন যদি রাখে, পরে আমাকে বাদ দিয়ে দেয়।
আচ্ছা,
ঠিক আছে, আমি তো ছোট, পরে আমি কন্টিনিউ আমার প্র্যাকটিস আমি চালিয়ে যাচ্ছি।
ওকে,
12টা বাজে স্কুল থেকে আসা, বাসে যা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই, ঘুমের থেকে উঠে আমি 3টা বাজে প্র্যাকটিস করি।
ওকে ওকে,
3টা বাজে প্র্যাকটিস, আমার কন্টিনিউ প্র্যাকটিস চলতে থাকে, ক্লাস 3 তে উঠলাম, ক্লাস 3 তে ওঠার পরে আমার স্কুল তো 12টা থেকে 4টা পর্যন্ত।
জি,
এখন কি করি, পরে করলাম কি 4টা বাজে আমি যে আমার যে উস্তাদ যার কাছে প্র্যাকটিস করি, আমি জিম খারাপ আছে তার কাছে আমি বললাম যে চাচা আমার তো স্কুল ছুটি হয় 4টা বাজে, তো আমি কি 4টা বাজে মাঠে আসবো, পরবর্তী আইলে কি নেবো না আইলে কি আসার দরকার নেই, কথাটা শুনেন না, মনে খুব কষ্ট লাগছিল। কারণ ওই সময় আমার প্রতি এত কেয়ার ছিল না, তার কেয়ার ছিল ওয়ালি ফয়সাল, আবদুল্লাহ পারভেজ ওদের প্রতি, কারণ ওই সময় স্টার প্লেয়ার। পরে আমি 4টা বাজে করতাম কি, একেবারে দুপুরবেলা খাবার নিয়ে যেতাম, স্কুলে বসে খাইতাম, খাওয়ার পরে তো স্কুলে ঘন্টা দিত, ঘন্টা দেওয়ার সাথে সাথে আমি দৌড়ে এসব, তো আইসার সাথে সাথেই আমি ডিসকাস করে নেমে নিতাম, এরমন চলতেছে অনেকদিন, চলতেছে 3 গেল 4 গেল। পরে আমাকে মেবি ফোরের শেষ দিকে ইয়ে ট্রায়াল আসলো, 13, ঠিক আছে, নারায়ণ জেলা থেকে। পরে 13 ট্রায়ালে আমাকে বলছে উনি যে তুই ট্রায়াল দিস, তো ট্রায়ালে গেছি, যাওয়ার পরে আমাকে রাখলো, আমার বংশগত আমাদের হাইটটা একটু ভালো, তো আমার অল্প বয়সে আমি একটু লম্বা ছিলাম, তো আমাকে পছন্দ করে রাখলো, বলে তুমি কোন পজিশন খেলো, বলি স্ট্রাইকার, তো ওইখানে দিয়ে কি অনেক স্ট্রাইকার আছে, ওই সময় থেকে আমি একটা স্ট্রাইকারকে চিনতাম, সে নারায়ণগঞ্জেরই, তো ট্রায়ালে আমাকে রাখে জেলা টিমে, 30 জনে রাখে আমাকে, তো সবার প্রথমে যে মানে গেম খেলায় তুই আমাকে ফরম্যাট বুঝাইতো, 4-4-2, 4-5-1 একইভাবে আমাকে ফরম্যাট বুঝাইতো, আমার মাথায় না ওইগুলো আমি আইডিয়া করে রেখে দিতাম যে কোনটা কোন সময় কাজে লাগা লাগবে। তো জেলা টিমে পরে টিম দিয়ে কুমিল্লা চলে যায় নারায়ণগঞ্জ জেলা টিম, পরে আমাকে নেয় না আমাদের এখানে।
ওকে,
তো আসার পরে টিম ময়মনসিং আবার কুমিল্লা থেকে চ্যাম্পিয়ন মেরে আসে, ঠিক আছে, তারপরে টিম ময়মনসিং যায়, ময়মনসিং যাওয়ার পরে কয়েকজন প্লেয়ারকে বড় বলে বাদ দেয়, তো ময়মনসিং এর আমার মনে আছে তো টাঙ্গাইলের সাথে যিনি লাস্ট খেলা এর আগের দিন আমাকে আমাদের কয়েকজনকে ময়মনসিং নিয়ে গেছে।
আচ্ছা,
তো ময়মনসিং নিয়ে গেছে, আমি 2 দিন ছিলাম ময়মনসিং, তো টাঙ্গাইলের সাথে হেরে গেছি, আবার মানে আজকে গেছি, আজকে রাতে গেছি, কালকে 7 দিন ছিলাম, পরশুদিন টাঙ্গাইলের সাথে খেলা, ঠিক আছে, টাঙ্গাইলের সাথে হেরে গেছি, পরশুদিন রাত্রে আবার ব্যাক করছি, তো ব্যাক করছি না জেলা টিম বাদ, তো আবার প্র্যাকটিস চলতেছে, প্র্যাকটিস চলতে চলতে তো আমার পানগাঁওয়ের এক বড় ভাই সাথে পরিচয় হয়, আমার 2 মাসে যেহেতু প্র্যাকটিস করছি এক বড় ভাই সাথে পরিচয় হয়।
আচ্ছা,
পরিচয় হওয়ার পরে তার উনিও আমাকে খুব আদর করতো, তো প্র্যাকটিস করি, তো 14 ন্যাশনাল টিমে ওপেন ট্রায়াল হয়,
আচ্ছা,
কমলাপুর বিশ্বেশ্বর সিপাহী কামাল স্টেডিয়ামে, ওইখানে যে ভালো খেলবে সেই টিমে থাকবে, ন্যাশনাল টিমে থাকবে, তো আমি ট্রায়ালে যাই। যাওয়ার পরে আমাকে ওই যে বললাম না ঢাকার একটা কোচ গেছিল নারায়ণগঞ্জে, উনি কোচটা আবার আমাকে দেখে দেখে বলে হ্যাঁ তুমি এখানে, আমি যদি স্যার ট্রায়াল দিতে আসছি, আচ্ছা দাঁড়াও, উনি আমাকে সবার আগে মাঠে নামাই, আমি স্ট্রাইকার খেলি, নামানোর পরে খুব ভালো খেলি, আমি খুবই ভালো খেলি, তো আমি মাঠে গেম খেলি 10 মিনিট, সবাইকে আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট খেলা, আমার মাঠে খেলাই 10 মিনিট, 10 মিনিট খেলার পর আমাকে বসাই দিচ্ছে, আমার মনে তো ভয়, আমি তো ওই সময় বুঝি না যে বসাই দিলে কি হবে, তো ট্রায়াল ট্রায়াল শেষ, সব শেষ, এখন সব প্লেয়ার প্রায় 200-300 প্লেয়ার হইব, এমনই হইব, সব প্লেয়ারকে একসাথে গ্লাইডে বসাইছে, বসানোর পর মানে বলতেছে যে যার যার পানি টানি খাওয়ার আছে খাইয়াছে সবাই গ্লাইডে বসে, সবাই খাইয়াছে আমরা আমার ভিতরে পানি টানি যায় আমার বসাই দিছে, আমি তার মানে আমি বাদ এইভাবে এইখানে হইব না। আমি বসি কয়েকজনের নাম ডাকার পরে ওইখানে 40 জন সিলেকশন করে, তো তারপর আমার নামও ডাকতেছে, তো সুজন আমি গেছি, যাওয়ার পরে সবাই ডাকলো, তারপরে ক্যাম্পে ডাকালো, ক্যাম্পে ডাকানোর পরে দেখি ক্যাম্পে সাবার বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে আরো 30-35 জন প্লেয়ার আনছে, আমি তো ভাবছি যে এখানে 40 জন প্লেয়ার, এখান থেকে 25 জন প্লেয়ার ইরান যাবে, তো 40 জনের ভিতরে ফাইভ দিয়ে থাকতে পারবো, ঠিক আছে উসিমা পড়ালেখা কিন্তু একেবারে বন্ধ, ইন টোটালি বন্ধ, তো আমি এখানে ফাইভ দিয়ে থাকতে পারবো, তো এটাই প্যাসেজ হিসাবে ওই সময় নিয়ে নিচ্ছি, সকালকে বুঝি, তো বিকেএসপিতে প্লেয়ার আনছে, পরে আমাকে রাখলো সব প্লেয়ার বাদ, ঠিক আছে মানে বিকেএসপি থেকে যে প্লেয়ার আনছে এখান থেকে যে প্লেয়ার নিছে প্রায় 70-75 জন প্লেয়ার, মানে সব প্লেয়ার বাদে আমাকে 30 জনের ভিতরে আমাকে রাখছে। তো আমার পাসপোর্ট আসার জন্য ছবি টবি তুললো সবকিছু ওকে, প্রথম ক্যাম্প নিয়ে গেছে আবার বিকেএসপিতে, বিকেএসপি থেকে আবার কমলপুরে নিয়ে আসছে, তো আমাদের প্র্যাকটিস হয় কমলপুরে, ঠিক আছে কমলপুর মাঠ ভালো না, প্লেয়ার কে এরকম বোঝা যায় না, তারপর মাঝে মাঝে বাউন্ড স্পিনার প্র্যাকটিস করা হয়, তো প্র্যাকটিস করার পরে তারপরে এখন আমি মানে আমার কনফিডেন্স যে আমি 25 জনের ভিতরে আসি, ঠিক আছে আমার এটা আমার নিজের ভিতর থেকে কনফিডেন্স, আমাকে আমাকে কেউ বলেনি, আমার কোনো টেনশন নেই, আমি কেউ টেনশন নেই, আমি ওই সময় ফোন ইউজ করি না। তো ইরান যাওয়ার কয়েকদিন আগে নারায়ণগঞ্জের আরেকটা প্লেয়ার আছে, নাম হচ্ছে রাব্বি, তো ওর সাথে চিটাগাঙ্গার প্লেয়ারের সাথে ঝগড়া লাগে, তো চিটাগাঙ্গার প্লেয়ারের সাথে ঝগড়া লাগে, ওইটা আবার আমি যে মিলাই দিই, ঠিক আছে আমরা সবাই একসাথেই তো ঝগড়া করে লাভ, এর ভিতরে ঠাকুর গায়ের আরেকটা ছেলে এসে এর ভিতরে বার্গেন করে, তো আমার যে ফ্রেন্ড আছে নারায়ণগঞ্জের রাব্বি, ওকে আবার থাপ্পড় মারে, ঠাকুর মারার পরে তো রাব্বি আবার মারতে চায়, আমি বলি বলতেছি যে ও আবার স্ট্রাইকার খেলে, ঠাকুর গায়ে যে ছেলেটা ওকে থাপ্পড় মারছে ও খেলে স্ট্রাইকার, তো আমি এখানে একটা বুদ্ধি করছি কি যে আমি যদি স্যারের কাছে বিচার দিই তাহলে ও বাদ হয়ে যাবো আমার সাথে একেবারে ক্লিয়ার, ঠিক আছে তাহলে আমাকে বাদ দিব কি হবে, আমি ইরান যাচ্ছি, তো এই করে আমি রাব্বিকে ভালোভাবে বুঝিয়ে দিই, রাব্বি এটা এইভাবে না এইভাবে বলবি, রাব্বি তো আর বুঝতে পারে না যে কোনটা কিভাবে, তো রাব্বি তার আসে লাইন আপে লাইনের ভিতরে স্যারকে বিচারতে, স্যার এই কথা আমার কেউ না বলবে, তো করে কি রাব্বিকে বের করে দেয় কিরণকে রেখে
দেয়,
ও ছিল ভালো প্লেয়ার, কিরণ ভালো প্লেয়ার, রাব্বি ছিল ভালো প্লেয়ার, তো রাব্বি যাওয়ার আগে রাব্বিকে রাব্বি খেলার প্র্যাকটিস পরে বলতেছে রাত্রে বাজে যেতে পারবো না কালকে চলে যাবা, তো রাব্বি আমাকে বলতেছে বন্ধু একটা প্ল্যান করি, তুমি কি রাব্বির মনে ছিল যে আমি বাদ হয়ে গেছি তর্ক দেওয়ার সিনে বিচার দিয়া, তো আমিও তোকে বাদ করি, রাব্বির প্ল্যান ছিল এটা, এটা তো আমিও বুঝতে পারি, তা আমার প্ল্যান তো ছিল এটা যে ও বিচার দিলে ওরও বাদ দিয়ে দিবো ওরও বাদ দিয়ে দিবো, আমি স্টে গেছিলে আমার লাইন ক্লিয়ার, ঠিক আছে কিন্তু রাব্বির প্ল্যান ছিল এটা, যে পরে বলে বন্ধু ওরে মার মধুজন মিলা, আর মারবি কিভাবে মারবি, বলে ঠিক আছে তো তুই রেডি থাকিস, আচ্ছা রাত্রে 9টা বাজে ডিনার টিনার করে আসিয়া উপরে চলে আসছি কমার করে আসার পরে ওকে রোল করে রাখবি,
ওকে প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতির শব্দ শুনতে পেলাম, আমরা একটা বিরতি নিতে চাই এবং বিরতির পরপর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, সুজনের জীবনের অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা সেখান থেকে আমরা ফিরতে চাই, আপনারা যদি ওকে দেখতে চান কিছু বলার থাকে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ, 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ, FM 89.2। Yeah.
recharge yourself.
FM 89.2. Royal Tiger Drink presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself.
প্রিয় শ্রোতা, তিন মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে সুজন রয়েছে আমাদের সঙ্গে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। সুজন যেখানটাতে থেমেছিল আমরা সেখানটাতে ফিরতে চাই। সুজন, তারপর কি হলো?
পরে ওকে আমরা রুম থেকে ডাকি, ডাক দেওয়ার পরে ও বাইরে আসে, বলে কি হয়েছে। পরে রাব্বি ওকে একটা চর মারে, রাব্বি ওকে চর মারে। চর মারার পরে আমার হাতে ছিল কম্বল, আমি ওর মাথার উপরে কম্বল দিয়ে ধরি।
আচ্ছা,
তো ওই সময় চিটাগাং এর যে ছেলেটার কথা বলছিলাম না,
জি,
ছেলেটা ও আবার ওই সময় এখানে আসে, ও আবার ওকে খেয়াল করেনি কার মাথায় কম্বল দিছে। ও ওকে আবার টাওয়া মারে, মাথার উপরে টোকা মারে। টোকা মারার পরে ও টোকা মারে না, ওর পরে আবার আমিও মারি। ও মারে ফাইভ দিন করে আসতে, ও তো বুঝতে পারে না ব্যাপারটা কি। আমি আবার চুরি রাব্বি কিন্তু প্রথমে থাকবো। ও মারার পরে ও মানে ওর মাথা থেকে অনেক ব্যথা ব্যথা পায়, ফুলে টুলে যায়। তারপরে ও কান্নাকাটি করে, কান্নাকাটি করার পরে যে এটা কি কিছু হইলো নি, সুযোগ মারলি আমাকে এইটা সেটা। তো তুই যা তোর মজা, ঠিক আছে, আমরা আমাদের রুমে। তো পরে রুমের থেকে ভিড় হয়ে আমরা সাদের কর্নারে গেলাম। ওখানে যে আমরা দুজন সিগারেট খেতেছি আর বলতেছি যে সালার মারছি ভালোছি। তো ঠিক আছে, মানে রাব্বি বলতেছে যে আমি তো চলে যাবো। তো ওর আয় আবার মারি, তুই মারবি আয়। পরে আমরা সিগারেট টিকেট খাইয়া সিগারেট ফালাইয়া পরে আবার গেছি। তো ওকে বসতে গিয়ে আমি চারটা থেকে নিচে ফালাই দিয়েছি। এটা আল্লাহ জানে যে আমার মাথায় ভূত চাপছে না কি চাপছিল, আমি চারটা থেকে সিরিয়াস ভাবে নিচে ফালাই দিই। তো ফালাই দিব দিব এমন একটা সময় যে কোচ চলে আসে, ঠিক আছে, চলে আসার কারণে। তো কোচ তো এটা পুরো ফ্রিলি ভাবে দেখছে, উনি আস্তে আস্তে আমরা মাঝখানে, তো উনি পুরাটা ক্লিয়ার ভাবে দেখছে যে আমি ওকে ফালাই দিতে চাচ্ছি। তো আইসা বলতেছে যে নারায়ণগঞ্জের কজন আসো, আমরা বলতেছি যে আমার চারজন। পরে আমার চারজন ব্যাগ গুছাও, আস্তে আস্তে চলে যাবো। পরে মাপ টাপ চাইলাম, এসেই আমার কাছে রাখলো না, রাব্বিও তো আগেই বাদ দিয়ে দিই,
মানে আপনাকে কি বাদ দিয়ে দিল?
হ্যাঁ হ্যাঁ, আমাকে
তুমি এই ঘটনার জন্য,
হ্যাঁ ওকে আমি মারছি, কিন্তু সার্ভিস পোস্টে দেখতে যাবো। আর আবার সিগারেটে গন্ধ পেলে, পরে বলতেছে যে পাটনা পোলাবান, নারায়ণগঞ্জের পোলাবান এত পাটনা জানতাম, এমন এই সেই নানান কথা। এই বর্ষে সিগারেট খাই, কি প্লেয়ার হবি তোরা, কি প্লেয়ার হবি, বুঝলা রাব্বির এই আবার একটা চরমা, ঠিক আছে, আমার আর কিছু বলে না। পরে তো রাত্রেবেলা সারা যারা আর ছিল সবাইকে জানাই, তো ওরা বলে যে রাত্রেবেলা বিয়ে করে দিবি। তো রাত সকালবেলা আমরা আসতে চাই সাথে সতেরোতের নেশাতে, যাই হোক নেশাতে। পরে সকালবেলা লাইন আপে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তো কমলপুর স্টেডিয়ামে সব প্লেয়ারদেরকে আলাদা বল দিয়ে প্র্যাকটিস করাইতেছে। আমরা যে নারায়ণগঞ্জের চারজন, আমাদেরকে ওই দিনটা 29টা চক্কর দেওয়া হয়েছে। দিতে দিতে রাব্বি বমি করে গেছে মাঠের ভিতরে, ঠিক আছে, প্রায় 16-17টা চক্কর লেফের পর ওর বমি করে গেছে মাঠের ভিতরে। তো ওকে করলো কি, ওকে বসাইলো, সাইডে বসাইলো। আর ওই যারা প্লেয়ার আছে আর যা সবাই কিন্তু বলে প্র্যাকটিস করতেছে, ঠিক আছে, আমাদের শরীর লাইট দেওয়া হয়েছে। তো আর তো শরীর চলে না, হঠাৎ করে আমি বসে 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 ফিল্টার পানি ছিল, আমি পানি দিয়ে মুখ ধুতেছি আর পানি খেতেছি। পরে ওই নাওনি রাত যে দুইটা প্লেয়ার ছিল না, ওদেরকেও বলে প্র্যাকটিসে নিল। পরে রাব্বি বমি করলো, রাব্বিরা বলতেছে তুই চক্করে যা, তুই যা লেট দে, যা দৌড়া, ব্যাটিং করো, সিগারেট খাস, তাই না, দম্পা বিকট থেকে যা দৌড়া। পরে ওরে লেপ দিতেছে, আমি ধীরে দিয়েছি, ও দুইটা থেকে তিনটা লেপ দিছে। পরে আমার বলে তুইও যা, পরে আমিও গেলাম। তো যাওয়ার পরে ওইখান থেকে আমার 1000 টাকা দিল, তো পুরো চার্জ। আমার আমি যে প্র্যাকটিস করছি, আমি চারতলায় উঠবো, ঠিক আছে, কর্মবিস্তারে আমার চারতলায় থাকতাম, আমরা নিজের চারতলায় উঠবো, আমার অমন একটা এনার্জি নেই শরীরে, আমি এত ক্লান্ত। আমাকে বলতেছে যে নিজের থেকে নাস্তা নেই উপরে উঠতে, আমি বলি নাস্তা খাওয়া লাগবো না, আমি উপরে যেয়ে আমার বোট টোট না খুইলেই আমি শুয়ে পড়ছি বেডের ভিতরে। উই ওঠা উঠছি বিকাল চারটা বাজে, চারটা সোয়া চারটা বাজে। তো উঠা দেখি কি সবাই পেকেছে, আমি রাব্বি আর আমি ঘুমাই যাচ্ছি, উঠা দেখি উপরে থেকে দেখি। পরে আমরা মুখ টুক ধুইয়া বোট টোট খুইলা ফ্রেশ ট্রেশ হইয়া আমরা নিচে নামছি, নামতে আসর আজান দিয়ে দিচ্ছি, আমরা নিচে যা বসে রয়েছি, আমরা বোট টোট করে নামি। পরে সবাই রে বললো যে তোমরা সবাই যা উপরে যাও নাস্তা খাইয়া। পরে আমাদের দুজনকে রাখলো, পরে নাম যে আর দুই প্লেয়ার ছিল না, ওদের দুজনকেও উপর থেকে ঢাকায় নিচে আনাইলো। আনানোর পরে বলতেছে যে দেখো ওদের তোমার রাখা যাবো না, যাই হোক এটা তো একটা ন্যাশনাল টিম, এটা বাহুবের আন্ডারে চলে, এটা আমাদের আন্ডারে চলে না, আমরা এখানকার বেতন ভুক্ত, আমরা কোচ, তো আমরা উসিঙ্গ কিছু করতে পারি না। পরে বইলা আমাকে 1000 টাকা দিল আর আব্বিকে 1000 টাকা দিল, 2000 টাকা দিল, আমি তো খুশি, 1000 টাকা পাইছি আমি খুশি, আমার ইরান যাওয়া লাগবে না, ইরান যে কি, আমি 1000 টাকা পাইছি আমি খুব খুশি। তো ওইখান থেকে 6 টাকার টিকিট, আবার 6 টাকা আবার নাম যে আরেক ফ্রেন্ডের থেকে 6 টাকা নিয়ে এসেছি, ঠিক আছে, তার মানে 1000 টাকা একটা আনাম নোট আমার কাছে, আমি নিজের অনেক কিছু মনে করতেছি। তো ওই 1000 টাকা নিয়ে মানে নাউস গেছি
জি
পাঁচটা মার্কেট নামছি নামার পরে ওখান থেকে রিক্সা গেছি তো রিক্সাতে গেছি যেহেতু বাংলি টাকা নেই আমাদের কাছে তো শুধু একটা 1000 টাকা নেই পরে এলাকার দোকান আছে পৌঁছিয়ে দিয়ে দোকান থেকে ভাড়া নেয় রিক্সা ভাড়া না টাকা নেয় রিক্সা ভাড়া রিক্সা ভাড়া দেয় ব্যাগটা কিন্তু আমার কাঁধে তো দেখি আমার সাথে ট্রেন যারা আছে আমি মার্বেল খেলতে তো আমি যাই বসছি মার্বেল খেলতে তো কি রে দোস্ত তুই যা ইরান যাবি দূর বেটা কি রান যাবো এক খেলার মাইরা পরে চলে এসেছি ইরান যা লাগবো না 1000 টাকা দিয়ে অবস্থা ওই 1000 টাকা মোয়া ওখানে ওদের কাছে মার্বেল ছিল প্রায় 600 থেকে 1000 ওদের চারজনের কাছে তো ওরা কাউকে নিব না আমার কাছে তো একটা 1000 টাকার নোট আছে ওরা মার্বেল তো সব জিতছে মানে অন্য অন্য ছেলেদের সাথে খেলে খেলে জিতছে আর আমি তো ওখানে টাকাতে খেলতেছি তার মানে ওদের কাছে মার্বেল চলে গেলে কি বলতো টাকা পাই যাবে আমাকে নিল তো আমি প্রায় মনে 200 টাকা নিয়ে কত টাকা হেরে গেছি তারপরে আমি ওইটা আইসা বসি পরের দিন আবার আমারই ডাক্তার আবার গেছি আবার খেলতেছি খেলতেছি প্রায় 10-12 দিনের মতো এমনই আমি তো বাসায় বলি নাই যে আমার টাকা দিছে আর কি জন্য বাদ দিছে সেটাও আমি বলি নাই তো মার্বেল খেলতেছি খেলতেছি পরে অনেকদিন পরে দেখতেছি গেছি 15 দিন 2 দিন পরে তো আমার বলতেছে ওস্তাদ চাচায় সুজন তুই কি করলি তোর জন্য আমার বদনাম আমি কি করছি ওরে বলতেছে তুই কি করছিস তুই জানোস না তুই ছেলে মারছস আমার তো সব বলে দিছি আমি মারবো না কি করবো আমার মারছে এই কারণে মেরে বসি ভাই দেখ আজকে তুই বিদেশ যাতি আজকে তোর কারণে তুই বিদেশ যেতে পারলি আমার কয় আমার ওস্তাদ জি যে আমাকে ইরান নিত ওনাকে এই কথা ভাঙিয়ে দিছে আমার খেলা খুব সুন্দর কিন্তু আমাকে বাদ দিছে সুজের মতো আমার বেদবির কারণে পরে আবার প্র্যাকটিস করি তো ওই সময় একটু ন্যাশনাল টিমে আসছি না তো আমার একটু ভাবটা বাইরে গেছে আগে যেসব প্যান্ট ট্যান্ট পরতাম ওই সময় ওইসব প্যান্ট ট্যান্ট পরি না সব নতুন বাবা টাকা দিব না আমার দিতই আর আমার আব্বু যে সময় মানে কাজ করতো আমি ঘুমাই থাকতাম আমার ছোটবেলা থেকে অভ্যাস আমি সকালে দিতে ঘুমাতে উঠি তো আব্বু আমার বালিশে নিচে টাকা রেখে দেবো আর ওই সময় কিন্তু আমার ভাইয়া বেশি উঠে তো ভাইয়া ওই সময় ছোটখাটো ঝুট আছে না ঝুট ঝুটের ব্যবসা করি ভাইয়াও টাকা রেখে যেত আব্বুও টাকা রেখে যেত আমার বালিশে নিচে তো ঘুমে থেকে উঠে টাকা দেখতাম আর আমি কোনো সময় আমার লাইফ আমি বলতে পারবো না যে ভালো হবে 1 মাস 30 দিন আমি বাসে নাস্তা খাইছি সবসময় বাইরে নাস্তা খাইনি সবাই নাস্তা তো টাকা নেওয়া বাইরে গিয়ে নাস্তা খাইতাম নাস্তা টাস্তা খাইয়া তো আমার পিছনে আমি যে সময় ঘুমাতে উঠে বের হইতাম ওই সময় কোনো না কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যেত তো 1 মাস টাকা মাই পিও আসে তো আর সকালের নাস্তা যে খাইতাম ওই নাস্তা টাকা আব্বু দিত ঠিক আছে আর যে টাকা রেখে ওইটা আমার সারাদিনে পট করছে
জি
তো পট করছে আবার চলছে ওই সময় কিন্তু আমার পড়ালেখা একেবারে বন্ধ মানে একেবারে বন্ধ কোনো ই নাই ওই সময় এলাকার কিছু প্রতাপশালী লোকেদের ছেলেদের সাথে আমার সাথে পরিচয় ঠিক আছে আমি ন্যাশনাল থেকে আসছি ওরাও আমাদের আমার সাথে মিশতে চায় বাট আমার কোনো ফ্রেন্ডের সাথে খুব মিশার এত আগ্রহ নেই আর আমি ফুটবল ভালো খেলি আমার পায়ে স্কিল আছে মানে আমার খেলা একটা ভালো লাগে ঠিক আছে ও চাচা আবার মেয়েদের প্র্যাকটিস করে তো আমার আবার অনেক মেয়ে আবার আদর করতো সুখী আপু অনন্য আপু ওরা করতে গিয়ে ওরা যে সময় ফুটবল প্র্যাকটিস করতো ওরা আমাকে ডাক দিয়ে ওদের সাথে ইন্ডিয়া প্র্যাকটিস করতো এইভাবে মেয়েদের সাথে ছেলেদের অ্যালাউ করতো না পরে আমি যেতাম প্র্যাকটিস করতাম এই পরে এলাকার এই বড়লোকের ছেলেদের সাথে পরিচয় হলো একদিন দুই দিন এক কথা দুই কথায় তো ওদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমার সাথে ওই সময় আমার প্রায় প্রত্যেক দিন 5টা থেকে 6টা সিগারেট লাগতো তো ওরও সিগারেট খেতো
আচ্ছা
তো ওই সময় এমন একটা অবস্থা হয়েছে যে আমি তো 5 থেকে 6টা সিগারেট খেতাম 2 থেকে 3টা আমার নিজে কিনা খাওয়া লাগতো তো আমি একটা কিনলে আমরা 4 জন মিলা খেতাম ও একটা কিনলে আমরা 4 জন মিলা খেতাম ওই সময় এমন একটা অবস্থা হয়েছে আমার সিগারেট কিনা খাওয়া লাগতো ওরা যে কিন্তু ওরা কখনো বলতোও না আমার যে সুজন সিগারেট লে একটা পরে এক ফ্রেন্ড আছে ও আর বাবার পকেট থেকে টাকা চুরি করছে ঠিক আছে ওর বাবার ব্যবসা আছে তো বলতাছে যে চল ঘুরতে যাবো তো কোথায় যাবি বলতাছে নৌকাতে ঘুরতে যাবি বন্দর ঘাটে তো বন্দর ঘাটে যাবি তো ওরা কি অবস্থায় যাবো এই থ্রি কোয়ার্টার প্যান্ট পরা হাফ প্যান্ট পরা গেঞ্জির অবস্থা ভালো নেই সে পরে বলতাছে না যাগো যাগো কাপড় ভালো কাপড় বলে দিতে পারবো ওরা সবাই যাবে বলতে সুজন এটা তুই চয়েস কর কারে কারে নিবি কারে কারে নিবি না তো আমার চয়েস করতে বললো তো আমরা 5-6 জন আমরা গেছি
আচ্ছা
সবাইকেই বলছি ভালো জামা করে পরে মানে যারা আইছে তো আইসা যারা আসে নাই তাও জন্য ওয়েট করি না চলে গেছিলাম তো রিক্সার ভিতরে তো আমি ও আরেকটা ফ্রেন্ড আছে 3 জন 1 রিক্সা আর 3 জন 1 রিক্সা অন্তরকে বলছি বন্দর গাড়িতে ওয়েট করাম আইতেছি তো রিক্সা লাগাই বলছি কি যে ভাই একটা সিগারেট তো ওই দোকানে যে আমার আব্বু দাঁড়ানো আমি আর খেয়াল করি তো রিক্সাওয়ালা তো সিগারেট নিয়েছে নিয়ে তো আমার হাতে দিছি, আমি টান দিছি সিগারেটটা, আর দেখি আমার আব্বু দেখতে নৌকাতে ঘুরছি টুসি অনেক কিছু সব কিছু হয়েছে ওই দিন। আবার আসার সময় নৌকাতে ঘুরছি, ঘুরার সময় তো নন স্টপ শিখেছি, ওই সময় বিরিয়ানি শিখেছি। আসার সময় তো টান বাজার তারা একটা জায়গা আছে, ওইখানে যাওয়ার পরে ওইখানে আসতেছি, তো আমি আবার আগে থেকে একজন আমাকে বাংলা মদ দেখাইছি, তো বাংলা মদ তো আমি দেখতেছি কি ওপেন ব্যস্ত, তো ওইখানে ওপেন ব্যস্ত আছে বাংলা মদ, বলতেছি বন্ধু দেখছো মদ দেখতেছে। আমার মাঝে তো টেনশন, সিগারেট খাইছি এর দিকে খেলেছে, আর মদ খেলে কি আমার কথাটা কিন্তু আমিই বলতেছি, বন্ধু এখানে মদ দেখতে বলে যাই কি মদ তো কিছু কিনি না দেখা যায়, ঠিক আছে এটা আমার মাঝে মেমোরিটা আছে, আমি মদ দেখে গিয়েছি। বাসায় যাই, যার পরে দেখি আমার জন্য বাচ্চা খেলে আব্বু আর আমাকে কিছু বলে নাই, আব্বু শুধু বাইরে বলছে ঠিক আছে যে সুজন সিগারেট খেয়েছে। আমি নিয়ে দেখছি এখন ভাইয়া তো ওই সময় পুরা ফরম, ভাইয়ার ভাইয়াদের যে সার্কেলটা আছে ওদের সার্কেলটা পুরা ফরমে আছে, যে এলাকাতে ওদের কথা একটা কথা ওরা যদি একটা কথা বলে ওইখানে তো সবাই মানতে হইব, ঠিক আছে না মানলে হইব না, না মানলে বাড়ি ঘরে সমস্যা হইব না রাস্তাঘাটে সমস্যা হইব। তো ভাইয়া করে কি ডিএটি থেকে একটা ব্যাট কিনা নেওয়া যায়, আমি বাসায় যাই তারপরে ডিএটি আসে, ঠিক আছে ডিএটি থেকে একটা ব্যাট কিনা নেওয়া যায়। তো যেটা আমি তো আর বুঝতে পারি নাই, ভাইয়া বলে ব্যাট বিকর্স খেলে আব্বু থেকে মাপছে মাপছে না, আব্বু সরি ভুলে গেছে, আব্বু আবার বলতেছে তুই আবার স্কুলে উঠতে হবি, বলতেছে আচ্ছা ঠিক আছে উঠতে হবে। পরে ভাইয়া ডিএটি আসে, আসার পরে লাঠি নিয়ে যায় রাস্তা আমাকে খুব মারে, মারে মারার পরে আমার 100 টাকা দেয়, 100 টাকা দেয়, এটা ওষুধ খাওয়ার জন্য না কিন্তু এটা দেয় হলো যে আমাকে মারতে, আমার ভাইয়া আমাকে খুব আদর করে মারতে, এই কারণে টাকাটা দিল। আর আম্মুরে কেন জানি টাকা দিয়ে আসছে এটা জানি না, সম্ভবত ওষুধ খাওয়ার জন্য দিব, তো কারণ ওই সারা রাত্রেবেলা আম্মুরে কখন টাকা দেয় না। তো ভাইয়া পরের দিন চলে গেছে, আর ও আমি কখনো গেঞ্জি কিনা পড়তাম না, কারণ আমাদের ব্যবসা তো ছিল জুটের, জুটের ভিতর থেকে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া যেত। তো এমন বেশ কিছুদিন যায়, যাওয়ার পরে আমি একদিন আমার ছোট চাচার বাসায় যাই, ঠিক আছে হইলো কাশীপুরে, আমার ছোট চাচার বাসায় যাই, যাওয়ার পরে ওইখানে আমার চাচার বাসার মানে আমার চাচার যে শ্বশুর বাড়ি ওই বাড়িটা আমার চাচার চাচার যাকে বিয়ে করছে আমার চাষি উনি ছিল তার একটাই মেয়ে আর কোনো ভাই বোন নেই। তো আমার চাচার যে শ্বশুর উনিও মারা গেছে, শাশুড়ি উনিও মারা গেছে, তো ওই বাড়ির মালিক সূত্রে এখন আমার শুধু আমার চাচা, মানে আমার চাচি মালিক এটাই আমার চাচা পাবে। তো আমার চাচা আবার খুব অনেক চাওয়ার ছিল ছোটবেলা থেকে, উনি করছে কি ওই বাড়িতে থাইকে এর পাশে অপোজিটের সাথে মানে রাস্তাটা উনি ছাড়ছে, গ্রামের ভিতরে রাস্তাটা উনি ছাড়ছে, ওইখানটা আর একটা জায়গা কিনছে, জায়গা কিনা ওইখানে আর কি উনি বিল্ডিং করবে এমন একটা চিন্তা ভাবনা। তো আমি গেছি ওনাদের বাসাতে, যাওয়ার পরে দুই দিন না তিন দিন ছিলাম ওখানে একটা মেয়ে দেখি, মেয়েটার নাম ছিল শম্পা, তো ওর আরেকটা বান্ধবী আছে ওর নামও শম্পা। তো মেয়ে দেখার পরে আমার না মেয়েটাকে খুব ভালো লাগে, তো ভালো লাগে আমি কিছু বলি না ভয়ে, কারণ কয়েকদিন আগে আমি সিগারেট খেয়ে আব্বু দেখে ফেলছে, এখন যদি কোনো মেয়ের কথা শুনে তো আমার তো এবার তো ভাইটা তো পাগলই বাঙালি, এই দরে আমি কিছু করি তো মেয়েটাও আমাদের টাকা থাকে, মেয়েটা আমাদের টাকা থাকে, মেয়েটা আমার কিছু বলো না আমি ওকে কিছু বলি না। পরে ওইখান থেকে চলে আসি, আসার পরে মানে মেয়েটাতে কিন্তু আমার আকর্ষণ আছে, তো আমি প্রায় আমার ছোট আসার বাসি, তো আমি বাসার দেখো ভাইয়া বলে আম্মু বলে আব্বু বলে ও কখনো কারো বাসায় যেতে চায় না, ওই বাসায় কেন যায় বারে বারে ওই বাসায় কেন যায়। তো আমিও না ওই বাসায় যাই শুধু থাকতে চাই, ওই যে মেয়েটা দেখলে ভালো লাগে, ও আমার সামনে আসতো আইসা ঘুরে টুরে চলে যেত, আমি যে বাসায় থাকতাম বাসায় আসতো। তো যাই একদিন ওকে আমার ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই, কাগজে লেখা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই, যাওয়ার পরে তো দু তিন দিন পরে রাত্রেবেলা একদিন একটা মিস কল আসে, ওটা ও ফোন দিছিল আর আব্বুর মোবাইলটা মিস কল দিছিল। তো আমি ওয়েট করতেছিলাম যে মানে মানে বুঝতেও পারি নাই যে ও মিস কল দিব, তো আমি না ফোন ব্যাক করি আর ভাইয়ার মোবাইলে সবসময় টাকা থাকতো, তো আমি ফোন দিই আসসালাম আলাইকুম কে, পরে বলে আপনি কি, পরে বলতেছে আমি সুজন, পরে বলতেছে হ্যাঁ আমি শম্পা, ও মাই গড তুমি ফোন দিছো তুমি এটা নাম্বার দিলা প্রথমেই তুমি, পরে বলতেছে কালকে আসবা দেখি, পরে পরের দিন আমি যাই, যাওয়ার পরে ও না কথা বলে না, ও কথা বলে না, এটা কেমন হইলো কালকে আমার সাথে কথা বল, আমিও সাহস করে কথা বলি না। পরে ওইখানে আমার এক ফ্রেন্ড আছে রফিকুল, মানে ওইটাতে আমার চাচির মানে ও আমার চাচির কেমন জানি আত্মীয় হয়, তো ও আমার 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 এই ফ্রেন্ড, তো আমার ফ্রেন্ড হিসাবে ফ্রেন্ডের মতোই, তো আমি বলি সবটা খুব ভালো লাগছে এই কথা, ও বলে ও তো ভালো না ভালো মেয়ে না তো ওর সাথে, ও আমার ভাবছে আরেক সম্পর্কে, ঠিক আছে ওরা যে বললাম না সম্পর্কে দুই বান্ধবী, ও ভাবছে আরেক সম্পর্কে, আর উনি যাই হোক ভালো লাগছে, ঠিক আছে ওর ভালো লাগছে। তো কি করার আছে, তুই আমার নাম এই নাম্বারটা ওর দিয়ে দিবি, ও বলবি ফোন। ও নিয়ে নাম্বারটা করে কি মানে প্রথম যে সম্পর্কে আমি নাম্বারটা দিয়েছিলাম, ও আর বান্ধবী যে আর সম্পর্ক আছে না, ওকে নাম্বারটা দিয়েছে।
আচ্ছা,
তো ওই বান্ধবীটা আল্লাহ জানে আমার পছন্দ করত কিনা, আর ও যে করে কি ওই সম্পর্কে না।
জটিলতা সমীকরণে আমরা আছি, আমরা এখনো অপরাধের দিকে ধীরে ধীরে যেতে পারিনি, তবে আমরা অপরাধের দিকে অবশ্যই যাব। এই অর্থে যে এটি আসলে অপরাধীদের নিয়েই শো, কি এই আজকের এই সুজনের জীবনের অপরাধ এবং একই সাথে কোন অপরাধের জন্য প্রাশ্চিত্যে কথাগুলো স্বীকার করতে এসছে আমরা সেটা জানবো। তবে তার আগে প্রিয় শ্রোতা, আমরা সংবাদের একটা বিরতি নিতে চাই, আমরা ফিরবো ঠিক রাত 12:06। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2।
Royal Tiger Drink presents Jaha Bolibo Sotto Bolibo Recharge Yourself 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ Yourself
FM 89.2। জীবনের কাছে কাছি সুন্দর আগামী চাষা করবে, মনে রেখো টাইগার জিতবে, কানে শুনবে নাচবে, মনে রেখো টাইগার জিতবে, মনে রেখো
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ Yourself।
সুজনকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। এবং যারা এই যাহা বলিব সত্য বলিবতে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে চান, তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা আবারও ফিরছি সুজনের কাছে। সুজন, তারপর
ও নাম্বারটা ওকে দেয় তো ওই সম্পর্ক বান্ধবীকে, তো ওর বান্ধবীকে নাম্বারটা দেওয়ার পরে ও আমাকে একদিন ভাইয়ের মোবাইলে ফোন দেয়, ভাইয়া ফোন ধরে, ভাইয়া প্রায় ফোন দেয়, ভাইয়া ফোন ধরে, তো বুঝতে পারে নাই। তো আমি ওই সম্পর্কে যাকে আমি পছন্দ করতাম ওকে যে বলি যে কি হলো তোমার বারবার নাম্বার দিলাম, একদিন ফোন দিলাম আর তো ফোন দিলাম, পরে বলে যে কি বলতেছেন আপনি, আমি আপনাকে ফোন দিয়ে ইচ্ছা, আমি বলতেছি তুমি জানো না কেন, ওরা বলতেছে যে কেন আমি আপনাকে ফোন দিব, আপনি কি আপনি আমাদের পাশের বাসার, ওরা আমার প্রার্থী হয় আমাদের পাশের বাসাও থাকেন না, তারপরে কেন ফোন দিব, ওই দিন না একটু বেশি সিগারেট খাই, তো খাওয়ার পরে বাসায় চলে যাই, আমি যাই না এখানে, আমার কিন্তু প্র্যাকটিস কিন্তু চলতেছে, আমি যদি ওই পাশে রাত্রে না থাকি, যদি আমাদের পাশে আমি রাত্রে থাকি তাহলে আমার প্র্যাকটিস চলতেছে। আমার নাম যে একটা ট্রায়াল হয় 15 TFA কাপ, তো ওই ট্রায়ালে আমার মানে ওইখান ওই সময় ভাইটাল প্লেয়ার নারায়ণগঞ্জের ভাইটাল প্লেয়ার আমাকে রাখতে হইবে, নারায়ণগঞ্জে আমাদের এই একটা প্লেয়ার টিম করতে হলে আমাকে রাখতে হইবে, তো আমার আমার টাইম নেই রাখছে, প্রথম দিন আমি যাই না, দ্বিতীয় দিন আমাকে রেখে দিয়েছে, মানে নাম লিস্টে আমার নাম আছে, তো দ্বিতীয় দিন গেলাম, যাওয়ার পরে আমাকে 20 টাকা না কত টাকা কনভিন্স দিল, কনভিন্স নিয়ে হালকা একটু গেম খেলা চতুর খেলে আর চলে আসতাম আসে, আসার পরে চিন্তা করলাম ও কি হলো এমন করতেছে, ওই যে আমার যে বড় লোক বন্ধু আছে ওর সাথে দেখা রাস্তায়, ও বলতেছে চল নাস্তা খেয়েছে, চল তুই যে কনভেন্স পাইছি না নাস্তা টাকা আমি দিই, বলতেছে আমার কাছে ছুটি লেখা জিনিস আছে, মিষ্টি বন্ধু, পরে বলতেছে বন্ধু গাজা আছে, গাজা তুই কোথায় পাইছিস, পরে বলতেছে যে পাইছি যেখানে হোক গাজা আমার কাছে আছে, গাজা ও পাইছে ওর যে বড় ভাই উনি বাসায় আইনা রাখছিল, তো ওইখান থেকে আবার ও চুরি করে নিয়ে আসছে, ঠিক আছে, তো গাজা কিভাবে বানায় সেটা ধর আমি জানি না, ঠিক আছে, আমার লাইফে আমি গাজা দেখছি বাট গাজা বানাই কিভাবে সেটা ধর আমি জানি না, তো আমাকে বলতেছে যে সিগারেট নিয়ে আই, পরে আমি যা নিয়ে আসি আনার পরে ওই সবকিছু করে, করার পরে আমি সিগার যেভাবে টান দিই তো আমি গাঁজা টান দিই এখন ধোঁয়া আসে না। এটা এটা আবার এমন ধোঁয়া আসে না, ওরা বলবে এইটাই মজা, ধোঁয়া রাখ মজা পাবে। ওরা ধোঁয়া টোয়া রাখার পরে তো আমি না বমি করে সবাই বমি করে বমি টমি করে বাসায় যাই, বাসায় যা তো ঘরের লাইট নিবানো নিবানো আমার ভিতরে কেমন লাগতেছে আমি নিজে একটা নিজে বসতেছি আর কিছু বলতে পারতেছি যে কথা বলবো, কথা বলার মানে এনার্জি নেই মোট নেই কারোর সাথে। তো লাইট নিবানো ওই অবস্থায় আমি শার্টের বুতাম না খুলা হাট খুলতে গেছি, বুতাম ছিঁড়া হাট খুলছি। তো ভাইয়া পাশে রুমে ছিল, ভাইয়া তারপরে অর্ডোবের উপরে মানে কি কেন রাখতে গেছিলাম সম্ভবত মোবাইল টোবাইল হইব, ওই সময় মোবাইল ইউজ করি আমি সম্ভবত মোবাইল টোবাইল হইব। তো আব্বুর মোবাইল অর্ডোব উপরে ছিল ওইখান থেকে মোবাইলটা পড়ে গেছে। তো ভাইয়া পাশে রুমে থেকে আসছে, আইসা দেখে যে আমার এই অবস্থা, ভাইয়া কিন্তু সময় নেশা করতো গাঁজা টাজা মরত খেত। তো ভাইয়া আমাকে দেখা কিছু বলতেছে না, ভাইয়া লাইট জড়াইলো বলতেছে কি হয়েছে তোর, পরে বলতেছে কিচ্ছু হয়নি, পরে বললাম মুখে দুই আস, মুখে দিলাম যে অসময় দিয়া মুখে দুইয়া, পরে বের হয়েছে পরে গামছা দিয়েছে, গামছা দিয়ে বলতেছে যে মুখে পয়সা যে ভাত খাওয়া। তো ভাত খেতে গেছি মাত্র টেবিলে বসছি, তো ওই সময় করছে কি আমি আমার ভাতের প্লেট দিতে দিয়া আমি ডাউলের পাতিল ফালাইছি। তো আম্মু আম্মু ঘুমে থেকে উঠে গেছে, উঠার পরে বলতেছে কি অবস্থা, আব্বু উঠে গেছে উঠা, পরে ভাইয়া বলতেছে কিচ্ছু না আপনার ঘুমান আমি দেখতেছি, পরে ভাইয়া আমার কাছে থাপ্পড় মারে অনেক জোরে একটা থাপ্পড় মারে, থাপ্পড় খেয়ে আমি চুপ করে রয়েছি। পরে ভাইয়া আমাকে ভাত মাখায় খাওয়া দেয়, পরে ভাইয়া ভাইয়া রুমে নিয়ে যায়, ভাইয়া সিগারেট খেতেছে, পরে বলতেছে যে এগুলি খাইস না এগুলি খাওয়া ভালো না, তোমার বয়সটা আমি পার করছি, আমি ঝুটের ব্যবসা করি আর নারায়ণগঞ্জ শহরে ঝুটের ব্যবসা করা আর পিস্তলের ব্যবসা করা এক সমান, ঠিক আছে আমার আমার পাঁচ দিন ইনকাম কয়টাকে জানো। পরে ওই দিনকা ভাইয়া আর কি ভাইয়ার জীবনে কিছু কাহিনী বলতেছে যে আমার পার ডে ইনকাম 2-3 হাজার টাকা, আমি 1-1.5 হাজার টাকা নেশা করি, আমার আমি যে একটা ফোন দিই পড়া আপনার অভাব হইব না, তো আমি এইগুলি করতে পারি না, তুই কি লেগে করো আমি যাই করি রাস্তাঘাটে আমি বাসের পুরো ফিলি পাবে কেন করো, আর তোর বয়সে কি হয়েছে। পরে কিছু বলি না চুপচাপ, পরে ভাইয়া ঘুম পাড়া রাখলো তো ঘুমাই গেলাম। তো যে ভাইয়া যে বলছিল না যে আমি ফোন দিলে পড়া আপনার অভাব হইব না, ওই কথাটা আমার মাথায় ছিল ওই সময়, ঠিক আছে। তো আর আমি এমনি হচ্ছে জানতাম যে আমার ভাইয়া এলাকাতে একটু নাম ডাক আছে আমার ভাইয়ার, তো সবাই আমার ভাইয়াকে চিনি। তো কয়েকদিন যাওয়ার পরে ওই ফ্রেন্ডের সাথে, তো একদিন 16 ডিসেম্বরের দিন ওসমানী স্টেডিয়ামে যাই আমি, তো ওসমানী স্টেডিয়ামে অনেক সুন্দর অনুষ্ঠান হয়। তো ওসমানী স্টেডিয়ামে যাওয়ার পরে আমাকে মানে ওসমানী স্টেডিয়ামে যে প্লেয়ারগুলি ছিল না যারা ফুটবল খেলতো ওদের সাথে আমার সাথে মোটামুটি ভালো সম্পর্ক ছিল, আমি আমার এই বড়লোক ফ্রেন্ড আমরা আমরা কয়েকজন যাই, যাওয়ার পরে আমাদেরকে বাইরের সাথে কয়েকজন একটু মারে, বাইসেটের বলতে না ওইটা ওই এলাকারই মাত্রা বসতো ওদের এলাকার ভিতরে, তো মারে মারার পর আমরা ওদেরকে ডাকতে এসে ওরা বলতেছে যে ওদের এলাকার বড় ভাই টড় ভাই কিছু বলা যাবো না, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বড় ভাই কিছু বলা যাবো না, ওরা ভাই ফুটবল খেলতো তো তোরা যাবি না আমাদের মাঠে খেলতে, ওই সময় তোরা মেরে দেবো তোরা কি করবি ওই সময় চিন্তা ভাবনা এটা। পরে আমার ওই ফ্রেন্ডকে ওই ফ্রেন্ডের ছেলেটা খেম্বা টাইপের তো আর চুলগুলি বড় বড়, তো ওকে মারলে আর কি ওর তোলার তোলার স্টাইল অন্যরকম, ও আর আব্বুকে ফোন দেয় যে আব্বু আমাদেরকে এখানকার ছেলেরা মারছে, আর আব্বু তো আমার নাম হচ্ছে প্রতাপ শ্রেণীর লোক, ওর বাবা সাথে সাথে আসে, আসার পরে কে মারছে কে মারছে ওরে ধরে, ধরার পরে ধরে পুলিশে দিয়ে দেয়। তো ধরার পরে ওর মানে উঠিয়ে যে আমাদের যে ফ্রেন্ড গুলি ছিল, ঠিক আছে ওরা সব ভয় পেয়ে যায় যে হ্যাঁ শুনুন এটা কি করতেছে, মানে আমি ওকে বলছি ওরেও মারছে, মারার পর ওদের পুলিশে দিয়ে দিয়েছে, ওরা ওরা বের হয়ে আসছে। তো ওই সময় আমার একটু বাপ বাইরে গেল যে আমার ফ্রেন্ডকে কিছু বলতে হইলে ওদের বইলা বলতে হইল, সম্ভবত ওই এলাকা ওই দিকটা দিয়া ওই মাঠের ভিতরে সবাই দেখছে জানছে বুঝছে শুনছে। তো ওই সময় আমার আম্মু মানবাধিকার চাকরি করে, তো ঢাকার একটা মহিলা তো আমাদের বাসায় আসতো, আমার আম্মুর সাথে মোটামুটি সম্পর্ক ছিল, আসার পরে আমার আম্মুকে বলতেছে যে কিছু টাকা দাও তো তোমার কিছু পার্সেন্টেজ দিবো, তুমি তো মানবাধিকার চাকরি করো তোমার পার্সেন্টেজ কিছু টাকা কাউ থেকে নিয়ে দাও, তোমারও লাভ হইবো আমারও লাভ হইবো, আমি আবার সময় মতো টাকাটা ফেরত দিয়ে দেবো। তো আম্মু বলতেছে এখন তো আমার কাছে কোনো টাকা নেই আমি আপনাকে টাকা দিবো না, তো আম্মু বলতে আম্মুরে বলতেছে যে তুমি কারোর থেকে নিয়ে দাও পার্সেন্টেজ হিসেবে তুমিও পাইবা কিন্তু টাকাটা পুরোটা আমি আমি ফেরত দিব, মানে লাভের যে পার্সেন্টেজটা আছে ঠিক আছে ওইখান থেকে আম্মুকে ভাগ দিয়ে দিয়েছে। আম্মু বলতেছে না আমার এমন দরকার নাই, ওর আম্মুকে হয়তো বা কোনো এক ভাবে আর কি ম্যানেজ করছে। আম্মু প্রায় 1.5-2 লক্ষ টাকা মানুষ, আর ওই এলাকাতে যারে আমাদের কথা বলবে সবাই আমাদেরকে এক নামে চিনি, মানে আমরা তুমি এখানে স্থানীয়। পরে আম্মু প্রায় 1.5-2 লক্ষ টাকা মতো মানুষ থেকে নিয়ে দেয়, নিয়ে দেওয়ার পরে ওই মহিলা আর কি পোল্ট্রি মারে, ঠিক আছে টাকা নেওয়ার পরে ও ডাজিমা আইতো আমাদের বাসায়, ঠিক আছে আমার জন্য কমলা আপেল এইটা ওইটা অনেক কিছু নিয়ে আসতো, আমাকে 20 টাকা 50 টাকা 100 টাকা পর্যন্ত দিত। উদে দেখে না আমি ওই আন্টিটাকে আবার একটু বেশি ভালো হয়েছে বলছি, যদি আমার টাকা দিত ওই হিসাবে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আম্মু তুমি নিয়ে দাও। তো আম্মু নিয়ে দিছে, তো উনি ওনাদের বাসায় ঢাকার বাসায় গেছে পরে উনি খারাপ পোলট্রি মেরে দেয়। কিসের টাকা এই সেই প্রমাণ আছে টমান আছে। তো পাইকপাড়াতে বাংলাদেশে একজন প্রতাশালী লোক ওনার ভাই একটা মার্ডার করছিল ঢাকায় মিরপুরে, মিরপুর এক নম্বরে। উনি বাংলাদেশে একজন প্রতাশালী লোক, বাংলাদেশের সবাই ওনা গেছি। তো ওনার ভাই মার্ডার কইরা তো নারায়ণগঞ্জে পাইকপাড়া যা পলাই ছিল প্রায় 3 বছর। ওই সময় থেকে আমার আম্মুর সাথে আমার আব্বুর সাথে ভালো পরিচয়। তো আম্মু যা দেখে যে ওই জায়গায় ওই লোক পরে বলতেছে আম্মুরে বলতেছে আপা আপনি এখানে এইসি, পরে আম্মু বলতেছে এই কোথায় এই, পরে আম্মুরে বলতেছে ওরা তো এইসব বিজনেস করেই খায়, ওরা প্রত্যেক মাসে থানায় লক্ষ লক্ষ টাকা দেয় পার এই হিসাবে। ঠিক আছে মানে ওদেরকে থানা থেকে যেন কিছু না বলা হয় এই হিসাবে। পরে আর কি করার, অনেক কিছু ধরা টরার পরে মামলা টামলা করার পরে কিচ্ছু হইলো না। তো পরে আমি আসি, আমরা বাসায় চলে আসি, আসার পরে প্র্যাকটিস ট্র্যাকটিস করি সব কিছু ঠিক আছে। তো আমাদের এলাকা দিয়া মেয়েরা ছেলেরা কথা বললেই আমরা যা মারতাম ওই সময়টা, ওই সময় কিন্তু ম্যাচিউড আমরা, ঠিক আছে আমরা সবাই ম্যাচিউড। তো ছেলে মেয়ে স্কুলের বাইরে কথা বললেই মারতাম, আর মানে আমার যে ফ্রেন্ডরা স্কুলে পড়তো ওই স্কুলের বাইরে কথা বললেই মারতাম। তো আমরা বাইরে স্কুল মাঠের ভিতরে ক্রিকেট খেলতাম এই করতাম নানান ফাইজলামি ওই বয়সটাতে যা করা হয়। তো আমি আবার গাছে চড়তে পারতাম ভালো, অনেকে বলে শহরের ছেলেরা নাকি গাছে চড়তে পারে না, তো আমি আমার সব গাছে উঠতে পারি। তো এবার আমাদের এলাকার বড় ভাইরা বলতেছে যে আজকে রাত্রে ব্যাংক খেলো, ব্যাংক ঠিক আছে ব্যাংক আমি ওই সময় কখনো খাই নাই, পরে খাওয়া হয়েছে তো খাইবো। পরে আমার বলতেছে চল ব্যাংক মারতে যাবো, পরে ওই কটা বাজে যাবা, পরে বলতেছে যে 10:30-11টার দিকে যাবো 1-1.5টা বাজে আসবো। হ্যাঁ হ্যাঁ ভাই আমার ভাইরা ফেলো বা কিচ্ছু বলো আমার রবিবার আমি বলবো। পরে যাই ব্যাংক মারতে, তো আমরা গেছি 10-12 জন ঠিক আছে, ব্যাংক পাইছি 20-22টার মতো।
আচ্ছা
তো এলাকাতে তো ওনার যে বড় ভাইদের সাথে গেছি ওনার বন্ধু বান্ধব হয়েছে এত এত বন্ধু বান্ধব, আমি ছোট আমি একাই ছোট। তো ব্যাংক তো আমরা আবার নিয়ে গেছি 50 কেজি যে বস্তা আছে না সিমেন্টের ওই বস্তা নিয়ে গেছি আমরা। তো ওই 20-22টা ব্যাংক তো নিচেই পড়ে রয়েছে, ওইখানে আমাকে বলতেছে যে ব্যাগ ভরার জন্য যে সুজন ওই গাছটা দেখছোস, যে হ্যাঁ ভাই দেখছি। ওরা বলতেছে ওই গাছটা আম পাত্তা পাবি, আমি কি খাওয়াবা কয়টা কার বাড়ি জানো, আমি কার বাড়ি কয়টা ঢাকা দিতে পারি, আমি কি সে ঢাকা দিতে পারি এই কারণে কি খাওয়াবা, পরে কয় যা তোরা খাওয়াম। পরে উনি বলতে দেরি উনি করছে বাইরে দিয়া রশি আছে না, রশি দিয়া এটা বান দিয়ে দিছি ঠিক আছে গেটার, মানে ভিতরে গিয়ে কেউ খুলতে না পারে। আমি তো তাস তাস গাছ দুইটা মনে ঝাঁকি দিছি বৃষ্টির মতো আর কি আম পড়ছে, আম পাওয়ার পরে চলে আসছি আমরা। তো কয়েকদিন যাওয়ার পরে এলাকাতে আমার যে বড় বন্ধু একটা ছেলে ওর সাথে সিগারেট খাইয়া ওর চেহারায় ধোয়া দেয় ঠিক আছে, ও বয়স আমাদের থেকে একটু সিনিয়র হইব। তো ওই আমার বন্ধু এটা মাইন্ডে লাগে।
This track was downloaded from fusionbd.com.
পরে আমি আব্বু বলতে সাব্বু কালকে তো আমি ঢাকা যাব, তো আবার টাকা লাগবো। আব্বু বলে আমি তোমার কোনো টাকা দিতে পারবো না। ওই যে আব্বু আমাকে দেখতে না সিগারেট খেতে, তারপর আব্বুকে কয়েকজন বিচার দিছে যে আমি রাস্তায় ওপেন সিগারেট খাই। রাত্রে যে সময় ভাইয়া আসছে, সে ভাইয়ারা বলতেছে ভাইয়া আমার বোর্ড ছেড়ে গেছে আর আমাকে কালকে ঢাকা যাওয়া লাগবো, গাড়ি ভাড়া লাগবো, তো টাকা দিতে দিব। ওরা ভাইয়া বলে আচ্ছা ঠিক আছে তুমি গুরুত্ব দিতে তোমার বাড়ি সিঁড়িতে টাকা পাই দিবা। তো ভাইয়া টাকা রেখে যায় না, তো প্রত্যেক দিন যে টাকা রেখে যায় 10-20 টাকা অমনি 10-20 টাকা রেখে গেছে। তো আমার না ভালো লাগতেছে, তো আমি যা করছি কি টাকা দিয়ে ভোট ছিলাইয়া আমি আমার ওই ফ্রেন্ডের বাসায় গেছি, বড় ফ্রেন্ডের বাসায় গেছি, যে আমি ওকে বলতেছি বন্ধু আমার টাকা লাগবো। ওরা বলতেছে কয় টাকা, পরে বলতেছি যে 100 টাকা দিল, 100 টাকা দিলে হইব। পরে ও করলো কি ওর মানি ব্যাগ থেকে বের করে দিয়ে দিল, কয় নেই বন্ধু টাকা কিন্তু দিতে একটু দেরি হইব কারণ আব্বু টাকা দিলে পরে দিব, আর যা কিছু হবো না। পরে আমি ঢাকায় আসি, এসে আর কমলাপুরে প্র্যাকটিস একটু লেট করে ই করি। তো প্র্যাকটিসে যাওয়ার পরে আমি দেখে খেলাধুলা দেখে অনেক মানে নেশা দিবার অনেক কোচ, আমি কয়েকজন কোচের নাম বলি যেমন ইসুফ ভাই, চোটাম ভাই, লিটু ভাই, ছোটন ভাই, ওনারা আর কি দেখে। তো ওই সময় থেকে ওনারা কি আমার একটু মার্ক করে রাখে, আমার অল্প বয়স এর ভিতর হাইটেক ভালো, তো আমার একটু মার্ক করে রাখে। তো রাখার পরে আমি একটু ভালো খেলি, আমি তো এমনিও আর কি নিজের কথা বলা ভালো না, এমনি একটু কোয়ালিটি আলাদা প্লেয়ার, মানে আমার কাছে কোয়ালিটি আছে। অন্য সব স্ট্রাইকার দেখি দৌড় দেয় বল পায় না, আমি দৌড় দিলে মানে আমি যে একটা আক্রমণে যাই এটা যাওয়ার মতো একটা কিছু, সারা মাঠে বল পাবো ওটা কোনো কথা না, কিন্তু একটা পাবো একটাই গোল করে দেবো, আমার চিনা হবে এইটা সারা মাঠে আমি দৌড়েও খেলি না। আমি তাড়াতাড়ি খেলতেছি, আমার একটা বল দিছে, তো একটা বল আমি মারছি, বল ভালো লেগে ক্রস ভালো লেগে বলটা রিটার্ন আবার চলে আসছে, আসার পরে তো ব্যাট লাগ গোল হয় না, ভালো লেগে আসছে তো ব্যাট লাগে। ওর একটা ফ্রি পাইছি এই ডি বক্সে একটু সামনে থেকে, আমি আবার ফাইভ লাইন করে ক্রিস্টিয়ানো রোনালদো স্টাইল করে মাইরে দিছি। তো মারছি বলটা সুইং সুইং মারছি, তো বলটা ঘুরতে করছে বলটা জালে ঢুকে সুন্দর ঘুরেছে, খুব সুন্দর ঘুরেছে। তো আমার বসা দিল আবার, তো বুঝলাম যে আমার এখানে তো কয়েকদিন যাওয়ার পরে দিয়ে আমার প্র্যাকটিস করা না অন্য অন্য প্লেয়ার করতে এই করে পর থেকে আমার ভাড়া দিয়ে দিত, তো ভাড়া দিত আমি যাইতাম আসতাম যাইতাম আসতাম, তো আমি খেলতাম। তো টিম যাবে শরীয়তপুর, শরীয়তপুর যাওয়ার পরে শরীয়তপুর যাই ওই সময় কিন্তু আমি সিগারেট খেলি, তো টিম শরীয়তপুর যাওয়ার পরে ওখানে চন্দা রেস্ট হাউসে থাকি আমি। তো আমাদের যে কোচ আছে মানিক ভাই, তো মানিক ভাই আমাকে দেখা পেলে একদিন সিগারেট, আমি মাঠ থেকে বের হইয়া সিগারেট নিয়া স্টেশনের দিকে যেতেছি, মানিক ভাই হুন্ডার নিয়া উনি যেতেছে, উনি দেখে ফেলা আমার সিগারেট, আমি ওনারা দেখি না উনি নাকি আমার দেখে ফেলে। তো দেখার পরে মানিক ভাই মানে হোটেলের সামনে যে যে লোকগুলি থাকে ম্যানেজার ওনাদেরকে বলে দেয় যে এই মানে কোন রুমের কোন প্লেয়ার যেন বাইরে না যেতে পারে, তো কোন প্লেয়ার বাইরে যেতে পারবো না, তো খুব টেনশন। আর আমাদের রুমে আমরা তিনজন ছিলাম, আমি দীপ একটা প্লেয়ার ছিল, তিনজন ছিলাম, আমরা তিনজন ছিলাম খুব পিতর, ঠিক আছে, আমাদেরকে সবাই একটু ভয় পাই। আমার ওই সময় টিমের ক্যাপ্টেনকে কেউ জানে না, অনেকে মার্ক করতেছে যে আমার দিব, অনেক মার্ক করতেছে অনেক আওয়ারে দিব, তো কারে দিব কারে দিব কি করি কি করি, তো করার নাই, পরে দুপুরবেলা খাইতে যাই একটা সিগারেট খেয়ে চলে আসি, বিকালবেলা যখন রাস্তা ঘাটে বেরোই একটা সিগারেট খেয়ে চলে আসি। তো আসার সময় একদিন করলাম কি একদিন পরে তো তাস কিনি, তাস কিনা সিগারেট কিনা একেবারে আমি আমাদের রুমে চলে আসি, তো রুমের ভিতরে হঠাৎ সার চলে আসে, রুমের ভিতরে সিগারেট খাওয়া যাবে না, তো কি করি ভিতরে সিগারেট খাই, সেই টয়লেটটা তো অসম ওটার ভিতরে সিগারেট খাই। তো একদিন দুদিন যাওয়ার পরে সার করে কি একেবারে বাইরে যাওয়া নিষেধ, লাস্ট টান্স যা আসে সব একবার হোটেলে নিয়ে আসে। আমি করি একদিন বকা দিয়ে বলতেছি মনে মনে যে দাঁড়া তোমার মজা দেখাইতেছে, তো ওইখানে আমাদের পাশের রুমে একটা মাগুরা ছেলে থাকতো, মাগুরা ও কিন্তু প্লেয়ার, তো ওর রুমে যাই যাই ওর তালা চাবি নিয়ে আসি, আইডা সার তো দুতলা থাকতো সার রুমে দিয়া তালা লাগাই চাবি বাইরে ফালাই, তো সার তো মার্ক করে যে আমারে অথবা দ্বীপেরে আমরা আমরা কেউ, তো ফোন দেয় কই সার রুমে রেস্ট নিয়ে আসি, ওপরে যাই ওপরে যাওয়ার পরে তো কথা এইছি এইগুলি শেষ, ভাত ঢাকা চলে আসি আর একটা কাজে বাসায় আসি, আসার পরে আমার সাথে দ্বীপ আছে, দ্বীপ আমাদের বাসায় থাকে, আমাদের বাসায় তিনটা রুম, তো ওই সময় আম্মা এক রুমে থাকে, ভাইয়া এক রুমে থাকে, আমি দ্বীপ এক রুমে থাকি, তো ঠিক আছে। যাওয়ার পরে কয়েকদিন যাই আমি তো পুরা এইভাবে পুরা ফর্মে, তারপরে কয়েকদিন যাওয়ার পরে আমার 16 ডিসেম্বর চলে আসে, ওসমান স্টেডিয়ামের ভিতরে যাই, যাওয়ার পরে আমাদের এক বড় ভাই আছে আমাদের পাইক পারাস, উনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার মাথায় এই ফেসটা ছিল না যে উনি তো আমাদের এলাকার বড় ভাই, উনি তার অন্য কারো এলাকার মানুষের বড় ভাই না, ওনার সামনে তারা সিগারেট খেতেছে, তো আমি যে বললাম যে ভাইয়া এখানে সিগারেট খাও না, মানে আমার বলতেছে তুই কে, আর আমার ছোটবেলা থেকে একটু মেজাজটা একটু খারাপ, আর একটু আমি তারা যাই, আমি বলি তাস করে ঠাকুর একদম গালের ভিতরে বলে দাঁড়া আসতেছে বকা দিয়ে যাওয়া তুমি যাই, পরে ও করি কি ওদের এলাকার বড় ভাই তোর ভাই যা আছে সব নিয়ে চলে আসে, আইসে তো আমার 4টা মাসে ঠাকুর মেরে ভাই, তো আমার যে বড় ভাইটার জন্য আমি থাপড়টা মারলাম না ওই বড় ভাইটা ভয়ে আসতে করে কাইতে গেছে, তো ওই সময় চাষারা আমার কিছু বন্ধু বান্ধব ছিল নারায়ণগঞ্জ চাষারাতে, তো ওরা দিয়ে আবার ওইখানে ওরা বলতেন সুজন কিছে মানে বন্ধু এই কথা কাহিনী ওরা আমারে মারতেছেন থাপড় মারছে, মনে কয় কেমন এলাকায় থাকোস বড় ভাই তোরে বাদে ফালাইছে গেল গা, ওরা বলেছে যে আয় আমার লোক দি আমি কেড়াই ওকে বলেছি কেড়াই।
ওকে, আমরা আরেকটা বিরতি নিতে চাই, একটা শীতল বলা যেতে পারে যে একটা শীতল জীবনের এক ধরনের গল্প, এবং সেখানে অপ্রিয় সত্যগুলো খুব ছোট ছোট অপ্রিয় সত্য, এবং এই ছোট ছোট অপ্রিয় সত্য কিন্তু জীবনকে অনেক সময় বিষিয়ে দিতে পারে। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সুজনের জীবনের অপ্রিয় সত্যে আমরা আবারও ফিরতে চাই। সুজন, তারপর
আমি আমাদের যে বড় ভাইগুলি আসছে না, যে ফ্রেন্ড ফ্রেন্ডের বড় ভাইয়ের জন্য চলে গেছে, ওরা আসছে, তো ওদের কাছে একজনের কাছে একটা সুইচ গিয়ার ছিল, দাঁড়ানো ছুরি। তো আমার শরীরে তো খুব চিট, আমাকে থাপ্পড় দিয়েছিল। পরে আমি ওই ছুরিটা নিয়ে ওদের সাথে এক কথা দুই কথা তখন করতে করতে ওসমানী স্টেডিয়ামটা মাঝামাঝি সময় যারা একটা গেট আছে ওই গেটের ওইখানে ওইটা পাস হয়ে যায়। তারপরে আমরা মাঠ থেকে বের হয়ে গেছি, ওইখানে একটা ওই সময় ডোবা ছিল, একটা ডোবা আছে, ডোবার সামনে আমাকে আবার থাপ্পড় দিয়ে আমাদেরকে মাসোস, তো এখন তোরা যাবি। তো ওই ছেলের গুলি বাচ্চা ছিল আবার চাষা করছে, তো ওরা করে কি ওরা তো বুঝতে পারে নাই যে আমরা অত্যবিশ্বাস আসছি, ওরা বাচ্চা আমরা চলে গেছি। তো ওরা মাত্র রাস্তা পার হয়েছে ঈদগাহ, একবার ঈদগাহ মাঠের সামনে আসছে, ওই জায়গায় করছে কি ওদেরকে আমি স্টেপ দিয়ে উঠছি পিঠের ভিতরে। তো পিঠের ভিতরে স্টেপ দিই, তো সিঁড়ি বসছে 32টা, তো সবাই মারে। তো বিচার হয়, বিচার হয় কাছারাতে, বিচার করে নারায়ণগঞ্জের যে সংসদ সদস্য আছে খুব একদম কাছের লোক, উনি বলতেছে যে লেজ্জ বিচার হবো, সবকিছু বলছে, সত্য কথা বলছে। বলার পরে তো বিচারের ভিতরে বললো যে স্টেপ দিছে কি, তো আমি বলতেছি আমি দিছি। পরে কই তোর জিজ্ঞাসা করি, আমি তো স্টেপটা দিছি, আমি জিজ্ঞাসা করবেন কারে। এই কথাটা বলার কারণ কি, কথাটা বলার কারণ হচ্ছে আমার ভাইয়া যা বলছে যে আমার ভাই স্টেপ স্টেপ দেয় নাই, ও মারছে, আমার ভাইয়া যা এই কথা বলছে। তো উনি আবার এটা এরকম ভাবে নিতে চাইছিল, পরে ঠিক আছে বাস, পরে সবার দিয়ে মাসোস কয় না মারি নেই, মাসোস মারি নেই। এই করতে করতে লাস্টে দেয়া আমরা 8-10 জন ছিলাম, আমার লাস্টে আমার বলছে মাসোস উনি হ্যাঁ মারছি স্টেপ দিছি কয়। পরে জরিমানা করছে 50,000 টাকা, তো মানে সবার জুড়ে সবার 50,000 টাকা জরিমানা মিলে সবার জরিমানা, তার ভিতরে আমার জরিমানা দেওয়া লাগবো 25,000 টাকা, কারণ আমি স্টেপ দিছি, এই কারণে আমার জরিমানা 25,000 টাকা। তো আচ্ছা জরিমানা 25,000 টাকা এটা কোনো ফ্যাক্টর হইলো, ভাইয়া তো আসি। তো যাই, পরে ভাইয়া সাথে কিছু টাকা নিয়ে আসছিল 10-12 হাজার টাকার মতো, ওই টাকাটা দিয়ে যায়। পরে বলে যে আচ্ছা ঠিক আছে টাকাটা আমি দিয়ে যাবো, পরে ভাইয়া টাকাটা দিয়ে আসে। পরে ভাইয়া আমার বাসায় না মারে, মারার পরে আমার যেত মারলে কি হবো, মারার পরে একই মারলেও যাক না মারলেও তা, কিন্তু যদি বুঝাই তাহলে 2-3 দিন ঠিক থাকি। পরে ওই যে মেয়েটা ওদিকে আবার আকর্ষণ চলে যাবে শম্পা, তো ওকে ফোন করি, তার ভিতরে ওর ওই বান্ধবীর সাথে ওই সময় জিদ্দে ওর ওই বান্ধবীর সাথে আমি প্রেম করি। প্রেম করার পরে ওরে কয়েকদিন পরে ওকে না ঘুরে দিই, তুমি আমার ফোন টোন দিবো না এই সেই জানো, ও আমার সাথে কথা বলে না কেন, এই কারণে আমাদের যে ফ্রেন্ড আছে ও আবার ইয়াবা খাই ঠিক আছে। ওই সময় আমি প্রত্যেক দিন ওর সাথে বলবো ইয়াবা খাই, প্রায় মাস দুয়েকের মতো, ও আমার কাছে টাকা টাকা কিচ্ছু চায় না, তো কিচ্ছু চায় না। তো তারপর একদিন আমার নিজের কাছে খারাপ লাগলো যে ও প্রত্যেকদিন আমাকে খাওয়ায়, আমার তো একদিন খাওয়ানো দরকার। তো একদিন ভাইয়ার মানি ব্যাগের থেকে প্রায় 8,000 কত টাকা জানি চুরি করছে আমার ভাইয়ার মানি ব্যাগের থেকে, তো ওই টাকা দিয়া আমি 3 দিন বাসে ওদের বাসায় ঘুমাইছি। আর ওদের বাসায় জানি কি বুঝতে, ওরা তো থাকে 4 তলায়, তো ওদের বাসায় জানি বুঝতে না পারে আমি শুধু বাইরে থেকে খাবার এনে খাইছি, ওরা ওরা নিশি যা খাবার খাই। তো 3 দিন কোনো খবর নাই, তো ভাইয়া তো বুঝতে পারছে যে মানি ব্যাগে টাকা নাই আমি নাই, তার মানে টাকা চুরি করে পালাইছে। তো 3 দিন ওর সাথে টাকাটা সবটা শেষ করছে, শেষ আর কোনো টাকা নাই। আর ও এমন একটা লোক ছিল, ও যদি যে ইয়াবার ব্যবসা করে ওরে ফোন দিলে ওরে বাসায় না ইয়াবা দিয়ে যাওয়া লাগবো, তা না হইলে ও ও ছিল ওর বাবার খুব আদর একটা ছিল। ওরে যাই, বাসায় যাওয়ার পরে ভাইয়া আমাকে বলে কোথা থেকে আসছো, বলতেছি এখানে, এখানে এখানে ছিলাম। বলে বলতো সে টাকা দিয়ে কি করছিস, তুই কিসের টাকা কোন জানো না কিসের টাকা, না জানি না। পরে বলতেছে মারে, আর পরে বলতেছে যে তোর আরো যদি 50,000 টাকা লাগে তোর 50,000 টাকা দিব আমি, টাকাটা তুই কোন কাজে ব্যয় করস সেটা আমার বল। তো আমি কই কোন কাজে ব্যয় করি না, ভুলে গেছে মাপটা চাইছি পরে শেষ। তো ওই সময় আমার ভাইয়ার ব্যবসা খারাপ দিন ছিল, মৌসুম নাকি খারাপ না কি বলে ওই ব্যবসা, খারাপ দিন আসার পরে ভাইয়ার ব্যবসায় যা টাকা মানে লাভ করছিল তার চেয়ে বেশি লস করে ফেলছে ঠিক আছে। পরে ভাইয়ার ব্যবসা টাকা দিয়ে কিন্তু আমাদের ওই জমি কিনা কাশীপুর, ওই জমিটাও ভাইয়া বিক্রি করে দেয়, মানুষ টাকা পায় এই কারণে ওই জমিটাও বিক্রি করে দেয়। তো বিক্রি করে তো আমরা তো ওই সময় আগে থেকে ভালো বাসায় থাকতাম, তো ওই সময় 10,000 টাকা ভাড়া দিয়া থাকাটা খুব টাফ হয়ে যেত। তো ভাইয়া যে সময় মানে ভাইয়ার খারাপ দিন চলে আসছে ওই সময় আমার ভালো দিন চলে আসছে ঠিক আছে। আমাকে ন্যাশনাল নেমে ডাকাইছে, ঢাকার পরে তো ওইখানে ঝামেলা টামেলার পরে সব সিনিয়র প্লেয়ার আসছে, আসার পরে আমাকে বাদ দিয়ে দিছে। তো বাদ দিয়ে দিছে, তারপরে আমার জীবনে সবচেয়ে খারাপ ঘটনা। তো আমি আসি বাসায়, আসি আসার পরে আম্মু বলতে কিনছে, পরে আমি আম্মু বলছি আম্মু তো ওইখানে তো সব সিনিয়র প্লেয়ার কারণে আমার বাদ দিয়ে দিছে। পরে আম্মু আমাকে বলতেছে যে সবকিছু তো ঠিক আছিল, তুই শুধু খেলাধুলা না করে যা, তুই যদি পড়াশোনাটা করতি তাহলে খুব ভালো ছিল।
আচ্ছা,
আম্মু আমাকে এই কথাটা বলতেছে, পরে আমি বলতেছি দেখো আমি একদিন ফুটবল খেলে কিছু একটা করবো, তুমি সেটা দেখো। পরে ওই বন্ধুদের সাথে থাকতেছি, চলতেছি, ফিরতেছি, জামা খাইতেছি, সবকিছু ঠিক আছে। তো একটা ছেলে আছে আমাদের এলাকাতে, শাওন করে নাম, ওই ছেলেটা আমার এক ফ্রেন্ডের জাস্ত ভাই না জানি ফুয়াতো ভাই, ছোট ভাই, ও আবার আমাদেরকে তুই বলে ডাকবে, ঠিক আছে? এটা আবার আমাদের সবার মাইন্ডে লাগছে যে সবার মাঝখানে ওরে ভাই বলছে, আমাদের তুই বলছে, তারপরে তুই আমাদের ছোট। তো এক কথা দুই কথা একদিন ও আমাদের স্কুলে আসে, এলাকার স্কুলে আসে, আমার এক ছোট ভাইকে মার, মারার পরে চলে যাওয়া। তারপর এই নিয়ে প্রায় মাসখানিকের মতো মারামারি ধরাধরি চলতেছে, ওরা এর ভিতরে কিন্তু মামলা চলতেছে, ওরা যে আমাদের মাসে মামলা চলছে, আমরা যে অর্ধের মাসে এটা ওরা মামলা করছে, মামলা চলতেছে। একদিন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, আমি দুপুর বেলা বাস থেকে ভিড় হয়েছি সিগারেট খেতে, তো সিগারেট খেয়া বাসায় যেতেছি, এই সময় আমাকে ফোন দিচ্ছে আমার বন্ধু, বন্ধুরা বলতেছে সুজন কই তুই? বন্ধু এই তো দুতলা উঠে গেছি কিন্তু বাসে যেতেছি। পরে বলতেছে যাচ্ছে নাম তো, নামছি, নামার পরে ওদের প্রায় 16 থেকে 17টা বন্ধু মারছে ওই দিন, কিন্তু কেউ আর কি মানে কিছু বলে না, সবাই মারতেছে ওপেন ড্রাস, খালে ঘুষেতেছে, লেখতে দিয়েছি, কেউ কিছু বলে না। পরে 2-3 জন মারার পর আমি আর কি আমরা মারতে দিয়েছি, ওরা কিন্তু সময় সত্যি জন্য ঠিকই মারছে, আমি আর মারিনি, আমি আর কি মারতে দিয়েছি না। তো হঠাৎ করে বউবাজারের মাঝখানে আমরা বসে রয়েছি, ঠিক আছে, মাইরা দিনা অত ওরা 5-6 জন আসে, 5-6 জন আসার পরে আমরা মনে করি ওরা আমাদেরকে মারতে আসছে। তো আমার ফ্রেন্ডের হাতে ছিল একটা সুইচ গিয়ার, ও বলে ওর এখানে মারবো, আমি বলতেছি যে এখানে মারলে পারবি না, পারতাম না ওগুলোকে, আমরা মাত্র 2 জন বসে রয়েছি, তো দাঁড়া আমরা এলাম ফোন দিও। তো বন্ধু আছে সবাই, সবাই আসে, ও ভাই আমি একটু কথা পিছনে রেখে আসছি,
বলুন,
পিছনে যেতে চাই। তো আমার 15 টুর হয়েছে দুইটা, একটা হচ্ছে নেপাল টুর, একটা হচ্ছে ইরাক টুর। তো ইরাক নেপাল টুরে আমার বাদ দিয়ে দিচ্ছে সিনিয়র প্লেয়ার, আর ইরাক টুরে MRI করায় প্লেয়ার নিবো, সকল প্লেয়ারকে MRI করে নিবো মানে বয়স ধরার জন্য। তো MRI তে সব প্লেয়ার বাদ, তো আমাকে আবার অ্যাটেন্ড করছে। পরে ইরাক টুরে আমি থাকি, পরে আমি ইরাকে যাই, এটা হয়েছে 2011-তে। তো আমি ইরাকে যাই, ইরাকে যাওয়ার পরে ইরাকে আমাদের রেজাল্ট খারাপ হয় কিন্তু আমার পারফরমেন্স খুব ভালো। তো আমি ইরাকে থাকি প্রায় 12 দিন, 12 দিন থাকার পরে আমি 6 ম্যাচে 3 গোল করি, ইরাকের সাথে 8-0 গোলে হারি, ইরানের সাথে 2 গোল করি, আর ফিলিস্তিনের সাথে 1 গোল করি, 3 গোল আমাদের টিমেরই মোট গোল 3টা।
আচ্ছা,
এই 3টা গোলই আমার, আর ওইখান থেকে আগে যে আমাদের ম্যানেজার আছে টিমের, ঠিক আছে, উনি বলে দিছে যে গোল করবা তার $100 পুরস্কার দেবো। টিম 20 গোলে হারু, গোল করলে $100, তো আমি 3 গোল করছি $300, আর আমার এইভাবে দিছিল $300, তো $600। ওরা বলতেছি $300 ভাঙাচ্ছি, $300 আছে, $300 থাক, আর $300 শপিং টপিং যা আছে সব করা করে। তো আমি এই জন্য নাইক বুট কিনছি, চকলেট কিনছি, সিগারেট কিনছি প্রায় 2,500 টাকার মতো বাংলাদেশ টাকায়। তারপরে তো পরে বাংলাদেশে চলে আসি, আসার পর তো আমার তো পুরো ভাব যে আমি ন্যাশনাল টিমে খেলছি, ইরাক গেছি, ইরাক থেকে আসছি, আমার এলাকায় আমাকে দেখে কি, ঠিক আছে, মাথায় গেলে আগে যেমন একটা বড় ভাই বলতো বলটা দিত, সুজন বলটা দিত, এখন আর আমার ভাব দেখে কি, আমি তো আমি ন্যাশনাল টিমে খেলছি, এই তোরা খেলছোস, কেউ একটা কথা বলে বলি তুই কি করছিস জীবনে, আমি ন্যাশনাল টিমে খেলছি, ঠিক আছে, আমার একটা গৌরব আছে। পরে যেখান থেকে দেখাচ্ছিলাম কতদিন, তো ওরা আসতেছে, তো বউবাজারে বসে রয়েছি, তো বসে থাকার পরে তো ওরা 5-6 জন আসতেছে, তো দেখা বন্ধু বলতেছে যে ওরা আমার থেকে মাস্টার আসতেছে, পরে ও বলতেছে যে ও মার মায়, পরে আমি বলতেছি যে দুজনে পারতাম না ওদের সাথে, দাঁড়া ওদের সবাইকে ফোন দিয়ে দিই, আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে ফোন দিই। তো ওরা করছে কি, ওরা কিন্তু আমাদেরকে মারতে আসতেছে না, তো ওদের যে ওই যে আমাদের ফ্রেন্ডের ছোট ভাই যে বেদবি করছে, ওরা আসতেছে যে এটা মিলাই দিতে, ওরা হচ্ছে ওদের বন্ধু, ঠিক আছে, আমরা আলাদা থাকি, তো আমরা ভাবছি ওরা মারতে আসতেছে। তো ও আমার ফ্রেন্ড ওর করছে কি, ও সবাই ফোন দিছে, আমি সবাই ফোন দিছি, ফোন দিয়া আমরা ঘুরে গেছি, মানে ওরা যেখান থেকে আসতেছে ওইখান থেকে উঠে অন্য জায়গায় চলে গেছে। তো সবাই ফোন টোন দিয়ে আসছি, আসার পরে তো ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ার সময় পরে ওরা 6-7 জনে, তো ওরা ওই যে 6-7 জন দেখছি আমরা ওরাই, ঠিক আছে, ওরাই আমাদেরকে খুঁজতেছে, খুঁজতে ছিল আমাদেরকে একসাথে মিলার জন্য। আমরা ভাবতেছি যে ওরা আমাদের খুঁজতেছে আমাদেরকে মারার জন্য, ওরা আমরা যে সময় মানে চাকু টাকু নিয়ে সব দাঁড়াই গেছি একসাথে, হঠাৎ করে চিপাতে বেরিয়ে গেছি, ওরা সব ভয় পায় দূর দিয়েছে। তো আমার যে বন্ধুরা ছিল ও মানে ও দূর দিছে, ও একটু পাগল টেপে, তো ও দূর দিছে, আমি দূর দিছি, আমাদের সাথে সবাই দূর দিছে। তো ধরে ধরতে ধরতে তো মানে বৃষ্টি ছিল, তো পিছল ছিল, ওর হাতে ছিল ছোট একটা সুইচ গিয়ার, ঠিক আছে, আমাদের হাতে ছিল, তো মানে ও ফ্লিপ খেয়ে পড়ে গেছে, ওর মানে পিঠের এক জায়গাতে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে অনেক ব্লাডি হয়, তো ওই সময় মরে না, ও বেঁচে যায়। তো মামলা টামলা করে ওর বাবা মা সবাই মামলা টামলা করে, মামলা টামলা করলে কি আমাদের সাথে তো আর টাকাও পারে না জোরও পারে না, কারণ ওরা হইছে একা, কারণ যারে মারছি শুধু ওর ফ্যামিলি মামলা চালাইবে আর কেউ তো চালাইবো না, আর ওর ফ্যামিলি তেমন টাকা পয়সা। আর আমাদের আমরা আমার যে ফ্রেন্ড সার্কেল যারা যারা ছিলাম সবার নামে তো এই মামলার ভিতরে আসে, তো সবার সবাই যদি আমরা এর মনে একটা হিসাব করছি আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিললা যে আমরা সবাই যদি 10 টাকা করে দিই 10 জনে 100 টাকা, আর ওদের 100 টাকা দেওয়ার মতো কোনো অ্যাভেলেবিল নেই, ঠিক আছে। আমরা এলাকাতে আবার পুরো ভাবে আছি, তা আমরা এলাকাতে মানে কেউ একটা কথা বলার আগে থাপ্পড় দিই, কেউ একটা কিছু করার আগে আমাদেরকে বইলা করতে হয়, তা আমরা এলাকায় একটা সিনিয়র পার্সনের মতো হই, তো সবাই সবকিছু করলে আমাদেরকে বইলা করে, একটা এলাকায় একটা সাউন্ড সিস্টেম হলে আমাদেরকে বইলা নেয়। তো এই কয়েকদিন পরে এলাকায় একটা পানি আছে, মালিক কান এই আনে সেই হান মামলা করে দেবো, আমার এলাকায় আবার কিছু ফাপড় মাছ লোক আছে, পরে প্রায় 26,000 বা 27,000 টাকা নিয়েছে। তো ওই টাকাটা আমাদের সার্কেলের নামে, বিশেষ করে আমার নাম দিয়ে আর কি একটা স্বামী করে টাকা পাঠাচ্ছে 6,000, এটা আমাদের সার্কেল খাইব পার্সেন্ট হিসাবে এক একজন নিছে, আমরা নিচ্ছি 6,000, আমাদের বড় বীর যারা আছে এরা নিচ্ছে 5,000, তাদের পোলা পান কম, আমার ভাইয়াদের সার্কেল গেছে 10,000 টাকা মতো। এলাকাতে আমরা আছি 2-3টা সার্কেল, তো 6,000 টাকা দিছে, পরে টাকাটা আমার আমার হাতে দিছে ছোট ভাই এলাকার। পরে আমি আমার ফ্রেন্ডে বলতেছি মামা এই আমরা সার্কেলে এত পোলা পান, এই 500 টাকা করে 1,000 টাকা করে খাই পোষাইবো না, তো এক কাম করি এটা লই আসে সামানি করে লাভ নাই, টাকা দাও ওটা দিয়ে দিই, কয় তুই যদি টাকা দিয়ে দে তুই টাকা নরা খেয়া লেব ইচ্ছে বালা টাকাটা দেয় পানি টাকি খেয়া লেব, তুই কথা খারাপ বস্তাই তো। আচ্ছা তো ওই যে 6,000 টাকা যে খামের বিক্রি দিছে কয় টাকা দিছে ওরা কিন্তু সেটা ওই সময় জানে না, তো আমি করছি কি 500 টাকা আমার ভাগে তো 500 টাকার মতো পড়ে, তো আমি জোর করি তাহলে আমি 1,000 টাকা নিতে পারি, তো আমি 500 টাকা করছি কি সরাইয়া 500 টাকা ওদেরকে দিয়েছি, বলতেছি যে সুজন করছে শেষটা খাবার খায় না, তো বড় কলাই দিয়েছি তোর বড় ভাইয়ের এলাকা সিনিয়র পার্সন দেখুনে কয় দিন, তোর ভাই রনিও এইসব কথা বহুত কিছু জীবনে, তারা দুই ভাই একরকমেরই। ও এরপরে আমার একটা ছোট ভাই হয়েছে, তারপরে এটা পিছনে ফেলে আসছি, আমার তোরা তিন ভাই একরকমই হবি এই সে নানান কথা অম্মু তো হইতো আর নাই, একটা দুই কথা বড় ভাইয়ের সাথে আমার সাথে তখন থেকে লেগে গেল, ঠিক আছে ওনার সাথে আমার সাথে এক পর্যায়ে ঢাকা দেখে লেগে গেল, তো আমি আমার বড় ভাইকে ফোন দিই ভাইয়া এই কথা এই খাইনি আমি টাকা দিই আমার টাকা দিয়ে দিছি ওনারা এই করতেছে, মানে আমার যে এলাকা যে বড় ভাই টাকাটা দিয়ে আসতে গেছি আমার বড় ভাই ছিল তাদের বড়, তো আমার ভাই এসে আবার ঠাকুর যে বোকা দিয়া যে ও খাইবো না ওরা কেন খাওয়াবে, আর ওদের সার্কেলের টাকা পাঠাই দিবে কি আমার তো সার্কেল দিয়ে টাকা পাইনি, তো কত না শেষ ওরা যে 5,500 টাকা দিছে না টাকাটা কিন্তু আমি দিয়ে আসছি, দেওয়ার পরে আমি ভাইয়ের বলছি ভাইয়া আমার 500 টাকা, ভাইয়া খুব খুশি হয়ে গেছে, ভাইয়া খুশি সেই কারণে যে 500 টাকা আমি ওইখান থেকে না নিয়ে 500 টাকা আমি ভাইয়া থেকে চাইয়ে নিতে, ঠিক আছে ওই সময় আমাদের ফ্যামিলির অবস্থা তত ভালো না, 500 টাকা অনেক কিছু কিন্তু ভাইয়া খুব খুশি হয়ে গেছে, তার মানে আমি কোনো খারাপ লাইনে নেই ভাইয়া, তো ভাইয়া আমাকে বলতে আছে ঠিক আছে রাতে নিয়ে যাবেন, ভাইয়া হয়তো বা সম্ভবত কারণে হালুয়াতে এনে দিছে 500 টাকা আমার দিছে, 500 টাকা দিয়া যদি যাতে 6,000 টাকা মিলে আমরা সবাই মদ খেতে, তো মদ খেতে এর আগে পরে অনেক মদ খেয়েছি ওইখান থেকে এই তালমাজারের কথা বললাম আপনাকে, তো ওইখানে মদ খেতে মদ টদ খাইয়া আমরা ওই ফ্রেন্ডের বাসা যাই, খেয়ে ওইখানে যাই জামা খাই, জামা খাই কাজা খাই খাওয়া দাওয়ার পরে তো রাত্রেবেলা বের হই বাসা থেকে, বের হওয়ার পরে এক মেয়েলি কাহিনী নেয়া মানে একটা মেয়ে একটা মেয়েকে ইস্যু কইরা আমাদের এলাকাতে কয়েকদিন যাবত এক মানে সকালে যাত্রা তখন তো কি আর কি, তো আমরা সবাই তো নেশাগ্রস্ত কেউ তো সুস্থ না, পরে আমরা প্রায় 10-12 জনের মতো একসাথে, আর 10-12 জন একসাথে এক রাস্তাটা যদি হাঁটি ওই রাস্তাটা কেমন একটু গরম গরম হয়ে যায়, তো নিজেদের মুভমেন্ট থাকে অন্যরকম, আমাদের কে কি বলবো আমরা এখন এটা করে দিবো এটা সেটা, পরে আমাদের ফ্রেন্ড মাথায় বুদ্ধি নেয় কি বন্ধু শুরুটি যা সবাই কর আমরা গ্যাঞ্জাম ঘুরতে যাবো, কোথায় গ্যাঞ্জাম ঘুরতে যাবি বাবুডেল যাবো, বাবুডেল যাবি হঠাৎ শুধু শুধু কহ আয় পরে বাবুডেল যাই, মানে 10-12 জন সবাই সবাই কিন্তু নেশাগ্রস্ত কারো মাথায় ভালোভাবে সেন্স নেই, এর ভিতর 2-3 জন বমিও করছে, পরে গেছি সবাই বাবুডেল, পরে বাজারে যা 2-3টা দোকান ফোকান কোবাইন টোবাইন পরে তো যে সময় মাথায় হালকা হালকা সেন্স আসতেছে ওই সময় বলছে হ্যাঁ কি করতেছে এই বাবুডেল এসে কি করতেছে আমার বাসা তো বাবুডেল আমার বাসা তাই খাওয়া, তো আমি বাবুডেল তো দাদা খাওয়া অবস্থায় ছিলাম তো মাথায় ততটা আর কি খেলেন, তারপরে ওইখান থেকে এই কি করার পর আসার পরে যাদের দোকান খোপাইছি ওরা হইছে ওই এলাকার নাম করা কেডার।
ওকে,
অত এলাকার নাম করা কেডার। তো নাম বলতেছি না আমি,
তো
ওরা আর কি আমাদের খোঁজ আছে মারার জন্য। আর আমরা তো সবাই গাজা ভাই যে দুদিন বন্ধ ঘুম, পরে দুদিন পরে ঘুম থেকে পরে এই সেই বিচার টিচার আবার এলাকায় শেষ, কোনো ঝামেলা নেই।
জি,
পরে আমাদের এখানে একটা ডোবা আছে কবরস্থানের সামনে, তো ওই ডোবার ভিতরে আমাদের কয়েকটা বন্ধু বান্ধব আছে, ওরা আবার ট্যাবলেট ট্যাবলেট খেয়ে। তো আমি আমার কয়েকটা ফ্রেন্ড মিলা একবার প্ল্যান করি যে আমরা তো ইয়াবা খেতাম, ট্যাবলেট ট্যাবলেট খাইতাম না। আর ট্যাবলেট খেয়ে দেখতাম কি ওরা আজকে ওদের সাথে দেখা হয়েছে, তিন দিন ওদের কার সাথে দেখা হয়, তিন দিন শুধু বাসায় ঘুমাইতেছে। আবার ধীরে ধীরে কেমন জানি ম্যাডের মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। পরে ওদেরকে মারতে দিই, মারার পরে ওদের মানে ভিতরে যা পাঁচ ছয় জনকে ভাই পাই, পাওয়ার পরে সবাইকে মারে, সবাইকে কোপাই টোপাই।
মানে তোমার
ছুরি দিয়া, আমরা যদি ছুরি আসি যদি বড় ভাইরা ইউজ করে আমরা ইউজ করি, সেটা কোনো সমস্যা নেই, যে সময় লাগে সেই সময় আমরা পাই। পাওয়ার পরে সবাই কোপানো টোপানোর পরে আবার এলাকায় বিচার। এবার এলাকার মানুষ বিচার মানলো যে ওরা অনেক বার্গেনিং করে প্রত্যেক দিন, দিনের পর দিন, মাসের পর মাস ওদের নামে মামলাই করতে হবে, ওদেরকে পুলিশে ধরাই দিব।
ঠিক
আছে, পরে আমার আম্মু ওই সময় মানবরের চাকরি ছেড়ে দিয়েছি, আমার আম্মু বলতেছে যে আপনারা কে কি করবেন এটা আমি দেখে নিব, আমার পর আমি পুলিশের কাছে দিমুন। ও তো আর একলা করে নাই, সবাই করছে, সবার একসাথে করে নিয়ে সিলিন্ডার করাম, তাহলে আমি আমার পোলার দিব। তো পরে আম্মুর সাথে তো করতো কি, পরে ভাইয়া গেছে, ভাইয়ের সাথে তো করতো কি, পরে শেষ চলে আসছি। এর একদিন পরে এলাকার এক বড় ভাই আছে, বড় ভাই আমি বলতেছি ভাই সামনে পুলিশ আছে।
আচ্ছা,
বড় ভাইকে ইনফর্ম না সেটা আমি জানতাম না।
ওকে,
উনি পুলিশে নিল কাজ করতো কিছু টাকার বিনিময়ে। উনি আমার গাই পেটা, আমরা সেই শহরের নাম শহর হচ্ছে বড় গুন্ডা, হচ্ছে বড় গুন্ডা কে আছে। পরে উনি আমার নিয়ে গেছে।
আচ্ছা,
নিয়ে দিয়া পরে পুলিশের সামনে যাওয়ার পরে একটা পুলিশ ফোনে কথা বলতে 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 আসতে তার সাথে আমার কান্ধে হাত দিয়ে বলো তুমি সুজন। হ্যাঁ, ও যাদেরকে মারছি ওটা নারায়ণগঞ্জে ডিক্রি হসপিটাল রাখে নেই। ঠিক আছে, বলতেছে যে পুলিশ কেস ঢাকা নিয়ে যাওয়ার পর ঢাকা নিয়ে গেছে, ঢাকা থেকে পুলিশ কেস হিসেবে সিল টিল দিয়া পরে এটা নারায়ণগঞ্জে ট্রান্সফার করছে এই মামলাটা। পরে আমি হ্যাঁ আমার নাম সুজন। পরে বলতেছে আসো। পরে আমার আমি মাত্র কিছুক্ষণ আগে বাসা থেকে ভাত খেয়ে উপর থেকে নিচে নাম, দশ মিনিট হয়েছে। পরে আমি আম্মুরে ফোন দিছি, ওনাদের মোবাইল দিয়ে, আম্মু এই ঘটনা আমার পুলিশে বলছে তুমি একটু আসো। আম্মু সাথে সাথে আসতে, আসার পরে ওই যে এলাকার যে মুরব্বী যাদের সাথে কয়েকদিন পর আমার জন্য সকাল লাগে ভাইয়ের সাথে আম্মুর সাথে, ওনারা কেউ আসতে, আর আম্মু কাউকে ফোন দেয়নি। আম্মু নাম একজন প্রতাপশালী লোক আছে, নাম বলতেছি না, তাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে উনি আর কি পুলিশকে বলছে যে ওকে ছেড়ে দাও, এটা যা হয় এটা আমি দেখছি। পরে ওইখান থেকে আমার ছেড়ে দেয়, আমাকে ছেড়ে দেওয়ার পর এলাকার মুরব্বীরা যা বলে যে এটা বিচার। পরে আমার আম্মু বলে যে সবার বিচার করেন, আমার ছেলের বিচার আমি কষ্ট দিব, পরে কষ্ট দিব না। পরে আমি চলে আসি আম্মুর সাথে, তো সবার বিচার করে, পরে এলাকার আরো যারা মুরব্বী টুরবি আছে সবাই বলতেছে যে যাওয়ার হয়ে গেছে, তো বিচার হলে সবার তো একলা হয়ে যাওয়া ভালো, তো শুধু শুধু কেন হচ্ছে এমন হলো, সবার বিচারটা হয়ে যাবে। পরে বলতেছে আচ্ছা। পরে আমরা আবার ওদেরকে টিপ টিপ দিচ্ছি, যদি বলবি যে আমরা মারছি মার মতো আবার এই সেই, মানে ওরা বলে কি যে ওরা ওদের খাই দিন করতে করতে ওরা ওরা কপকপি লেগে গেছে, তো বিচারের মাঝখানে সবাই হাসে গেছে, ওরা ভয়ে আমাদের নাম বলতেই গেছে। ওরা বলতেছে নির্ভয় তোমরা বলো, ওরা বলছে যে সুজন টুজন ওরা সবাই যা কমাইছে, তো যেই ছেলেটা একটু মানে বেশি ব্যথা পাইছে কোপটোপ লাগছে ওরে ট্রিটমেন্ট ই করছে নাকি ভালো টাকা লাগছে 13-14,000 টাকা মতো। তো বলতেছে সবচেয়ে বেশি মারছে কি, তোমার সবচেয়ে বেশি মারছে কি, আমি বলতেছে আমার কথা সুজন মারছে।
আচ্ছা,
তো সুজন মারছে, আর কেউ মারে নাই, সবাই মারছে কিন্তু সুজন বেশি কোপ দিয়েছে। সবার মনে আমার নাম আমার কথা দিয়ে শুনতেছে, তো আমার তো মাথাটা নষ্ট হয়ে গেছে যে মারলাম আমি তো মারছি ঠিক আছে সবাই তো মারছে, তো আমার নাম রাখছি শুধু কেন মারবে
বেশি কেন হচ্ছে।
হ্যাঁ, আমি তো আর বেশি মারিনি, সবাই যা মারছে আমি তাই মারছি, আর আমি তো ওদের কথা শুনে গেছি নিজের ইচ্ছা নেই। তো যাওয়ার পরে তো বিচারের ভিতরে বললো কি বিচার আর কি আবার উল্টা হয়ে গেল, তো বিচার উল্টা হয়ে গেল কি মানে প্রথম সবার আগে ছিল যে আমার মানে আমার জরিমানাটা একটু মোটা মোটা অঙ্কের করবো, যেমন 10-15,000 টাকা আমার জরিমানা করবো। তো বিচার উল্টা হয়ে গেল কিভাবে কিভাবে জানি না, ভাইয়া কারে কারে ফোন দিল, আর ক্লাবে অনেক অনেক লোকজন আসলো, তারপরে বিচার উল্টা হয়ে গেল যে মোট জরিমানা 10,000 টাকা, আমার জরিমানা শুধু 300 টাকা, আমার জরিমানা শুধু 300 টাকা, আর আমার সাথে যারা আসিল ওরা আর বাকি টাকা সব ওরা দিল। তো মানে বিচারে যারা ছিল সবাই মগ হয়ে গেছে, এই কি হইলো, ওর নাম প্রথম থেকে এত শুনতেছি তো ওর নাম সবচেয়ে কম করে।
ওকে, আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। বিরতির ঘন্টা আরো একবার বেজে গেছে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। সুজনের জীবনের সবচেয়ে বড় অপরাধের পার্টিতে আমরা এখন আসিনি, সেটা হবে রাত একটার পর। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিপিয়ার রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, যাহা বলিব সত্য বলিব। আমরা আজকে সুজনের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে আবিষ্কার করছি। সুজনের কাছে আবারও ফিরে যেতে চাই। সুজন, তারপর
তারপর বিচার উল্টো হয়ে গেল তো, আমার জরিমানা 300 টাকা আর ওদের সবার 2000 টাকা। তারপরে সব শেষ, বাসে আসলাম। বাসে আসার পরে ভাই আমার বলতেছে যে তুই তো পড়ালেখা ছেড়ে দিছস, তো খেলাধুলা করতেছস, সেটা ভালোভাবে কর, তোর ছোট একটা ভাই আছে, তো তোর তুই যদি কিছু করস তো তোর উপর যদি না পারে তো ভবিষ্যতে তোর ছোট ভাইয়ের উপরে এটা একটা একটা বদলা নিব আর কি, এমন কিছু। পরে বলতেছি যে হাতে গেছে তাহলে আমি ব্যবসা করবো। বলতেছে তুই কিসের ব্যবসা করবি? বলতেছি যে তোমার সাথে কোন একটা ইতে নিয়ে যাও, তো তোমার সাথে তোমার এই গোডাউন আছে আমাদের একটা, ওই গোডাউন দেখাশোনা করবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তো গোডাউন দেখাশোনা করবো, জুটের ব্যবসা করতে তো সময়, ব্যবসা তো এমনিই খারাপ। ঠিক আছে, ব্যবসায় লোক পেয়েছে। ভাইয়া বলতো যে যদি কোনো কাস্টমার আসে, ভাইয়া যদি না থাকে ভাইয়ারে ফোন দিতে। তো একবার এক কাস্টমার আসছে যে কত পাউন্ড না কি বুঝি নে, আর কি বুঝেছে ওই লোকে জানি না, তো ভাইয়ার নাকি অনেক টাকা লস করে দিয়েছে। ঠিক আছে, আমি তো ঝুটে ব্যবসা এগুলি বুঝি না, তো অনেক টাকা লস করে দিয়েছি, তো আমি তো আমার ভাবে দিব্যি আছি, ভাইয়া পর তিন টাকা দিতেছে, খাইতেছি, করতেছি, কাটতেছি, খেলাধুলা করতেছি। তো পরে আমাকে ঢাকা ফার্স্ট ডিভিশন একটা ক্লাবে ডাকায়, প্রথম বিভাগ, পরে ওই ক্লাবে থেকে আমি কিছু টাকা নিই, প্রায় 20-25 হাজার টাকা মতো নিই। নেওয়ার পরে ওই টাকা দিয়ে পুরো টাকা আমি বাসে একটাকা দিই, পুরো টাকা দিয়ে আমি যাবো।
আচ্ছা,
তো ওই টাকা দিয়ে আমি একটাকা বাসে দিই, আমার সেই থেকে সবাই মিলে আমি যাবো। একদিন এক বন্ধু আর বাবার থেকে টাকা নিছে ঈদের শপিং করতে, আমি ইচ্ছুক। টাকা দেওয়ার পরে টার্মিনাল ঘাট আছে আমাদের এখানে, লঞ্চ ঘাট। ঠিক আছে, লঞ্চ ঘাট বলে নারায়ণগঞ্জে, ওইখান থেকে টাকা, মানি ব্যাগ, মোবাইল ওগুলি সব নিয়ে গেছে। যে বন্ধুর যে টাকা নিয়েছে বাবা থেকে, ওর মানি ব্যাগ মোবাইল সবকিছু নিয়ে গেছে। তোর ওদিন না করছিলাম আমরা যে ব্যাগটা তুই, আমরা একসাথেই সবাই যাবো। তো গেছে গা, পরে একটু কয়েকদিন পরে আমরা ঢাকায় আসছি ঈদে শপিং করতে। তো শপিং টপিং করে আমরা গেছি, যাওয়ার পরে ঈদ এসছিল আসছে, মেবি কত শোন এটা সঠিক খেলে, তো ঈদ চলে আসছে, ঈদে শপিং টপিং করে গেছি, তো এখন তো পকেটে টাকা নেই। এলাকাতে সাউন্ড সিস্টেম করবো, ডিজে করবো, তো টাকা নেই। তো নারায়ণগঞ্জের ডিজে তন্ময়কে বলছি ফোন দেয় যে ভাই আমাদের এলাকার প্রোগ্রামটা তোমায় খুলে দিতে। তো তন্ময় বল কাছে যে ভাই আমার তো অনেক শো আছে, তো আমি করতে পারবো না। পরে আমি বলতেছি তুমি যদি আমার এলাকায় শো না করো তো তোমার নাম জীবনে শো করতে দিতে। তো তন্ময় আবার এই কথাটা বলে নারায়ণগঞ্জের একজন প্রতাপশালী লোক যার নাম সারা বাংলাদেশে চিনে, ওনার একজন লোকের কাছে। পরে উনি আমাদের এলাকায় যেয়ে আমার একটা থাপ্পড় তোর মারার পরে পথে সেই দিচ্ছিস কোন লাগে গেছিস নাঙ্গ শহরে, তুই আর কোন জায়গায় শো করতে দিবি না? যেদিনই শোরটার কথা আমি বলছি ওই দিন ওর ওর মানে যে আমাকে থাপ্পড় মারে ওদের এলাকাতে অসুখ, তো থাপ্পড় মারার পরে আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, থাপ্পড় মারছেন তো মারছেন, তো এলাকার থেকে তো বেশ কিছুক্ষণ ছিল প্রায় আধা ঘন্টার মতো আমাদের এলাকায়, তো বিয়ে হওয়ার আগে আমাদের বন্ধু সবাই খবর পেয়ে গেছি আমার থাপ্পড় মারছে, তো আমি আর এটা একটু বার্গেনিং করতে চাই কারণ আমাদের ফ্যামিলির অবস্থা ভালো না সেই সময়, তো কোথাও শুনে নেবো ওর সাথে বার্গেনিং করবো, তো বন্ধুবান্ধব যা আছে সবাই মিলে বেরো গেছি তুই আর থাপ্পড় দিলি ঠিক আছে, এই কথা কইছে পরে আমি ঘুরে যেতাম একদিন, ও তো মনে করেন ওর এত পড়াবাইন পোলাবাইন এসে পরে আমরা এলাকাতে পড়াই গেছি, তো এই কয়েকদিন পরে আমি গাঁজা খেয়েছি বন্ধুর বাসা থেকে, তো খেয়ে আসার পরে এলাকায় নিচে নামছি, তো অনেকদিন আগে যে ছেলেগুলি মারছিলাম না কবরস্থানে সামনে ওই ছেলেগুলি প্ল্যান করে ওরা প্ল্যান করে রাখতে আগে সেটা সেটা আমি জানি আমাকে দৌড়ে নিয়ে দিছে ঠিক আছে, মানে দৌড়ে দিছে আমারও মারার ওর টার্গেট ছিল, তো আমি দৌড় দিছি আমি আর আমার ওই বন্ধু বড় পুল দুজন, তো অর্পিত হয়ে দিলাম পাঁচটা ছটা পুল, ও সারা জীবন মানুষকে মারছে ওর পিঠের ভিতরে পাঁচটা ছটা কুম, তো প্রায় আটচল্লিশ পঞ্চাশটার মতো পঞ্চাশটার মতো সিলি বসে, তো সিলি বসার পরে ও হসপিটালে বসে বাবা খায় কুচি খায় এই খায় সেই খায় গাঁজা খায় সব কিছু ঠিক আসতো বাবার তো টাকা কোনো সমস্যা না, তো ওইখান থেকে ও রিলিফ হয়ে আসতো হসপিটাল থেকে ইচ্ছে চলে গেল সব কিছু ঠিক হয়ে গেল এবং ওই ইচ্ছে পুরো আমার ঢুকে গেল, কয়েকদিন পরে ও আমাদের সব বন্ধুবান্ধবকে ভর করে সবাই ঠিক আছে, এটা ঈদ উপলক্ষে পার্টি কয়েকদিন পরে রাত্রে বেলা পাইছে, তো ওদের বাসার সামনেই পাইছে খেটে এটাই করছে, আসার পরে ওর হাতে জিস ওর একটা সুইচ গিয়ার আছে ওর একান্ত পাশে না, তো ওইটা কেউ ধরে ওই সুইচ গিয়ার দেয়া ওর ফুল নামাই গরু জবাই দিলে সেভাবে রক্ত পড়া না ঠিক সেভাবে রক্ত পড়তে, তো আমি বলতেছি কি করলি চুপ কথা কবি না তবে মেরালাম, আমি আমাদের মেরে নেবে ঠিক আছে আগে পরে ওর বাবা যে শত্রু টত্রু আসিল ঠিক আছে, বাবা তো রাজনীতি করতো, তো ওরা সবাই এই সুযোগটা নিচ্ছে ওরা সেন্টার দিতে যে ওদের বাড়ি ঘর ভাঙ ওদের চারতলা বিল্ডিং এর নিচতলার গাছ টাছ সব বাইরে ভেঙে ফেলছে, আমাদের বাসা আসা আমাদের ফ্রিজ ট্রিজ যা আছে সব কমাইছে সব আউট ছেলেবেলা এসে কমাইছে, তো বাড়িওয়ালা আমাদেরকে বলতেছে যে তোমরা দোতলায় থাকো, তো নিচতলা থেকে যে সিঁড়িতে ওঠা যে কাঠগুলি আছে না ওই কাঠগুলি সুদা ভেঙে গেছে, ওরা বলতেছে তোমরা বাসা ছেড়ে দাও আর এক মিনিটে মারে দাও ঠিক আছে, আমরা আমি তুমি সময় বাগলা আমি ওইখান থেকে গিয়েছি গা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে ওই দিন রাত্রি যাতে শেরপুর গোবিন্দ সিং শেরপুর চলে গেছে, তো শেরপুর যাওয়ার পরে ওইখানে আসি তো আম্মু বলতেছে আব্বু আমার ফোন নেই, আব্বু আমার ওই সময় কোনো খারাপ বিপ করে না ঠিক আছে, পরে বলতেছে যা করছো ভালো করো নাই, তো তোমার জন্য আজকে পুরো ফ্যামিলি সন্দ ছাড়া, তো তুমি তো ফ্যামিলির অবস্থাটা জানো, তো তুমি একটু স্থিরভাবে থাকো একটু ভালোভাবে থাকো, তো আমি একবার বর্ডার একেবারে বর্ডার এক মিনিট লাগে যেখান থেকে ওখান থেকে বর্ডার পার হচ্ছে একবার ইন্ডিয়ার বর্ডার, পরে নিজে প্রায় যে বর্ডার সামনে বসে থাকি ভাল লাগে না এটা ওইটা ওইখানে আমার এক আত্মীয় বসে মার্ডার করলাম ওর সাথে ফোনে কন্টাক্ট হয় সবার সাথে ফোনে কন্টাক্ট হয়, তো মার্ডার করলাম ও নাম পড়লো আমার ঠিক আছে, আমাদের যেহেতু ফ্রেন্ড সার্কেল আছে
আপনাদের মামলা এবং এখানে আপনার নাম আছে,
হ্যাঁ
ওকে এই এই মামলায় আপনি এখনো আসামি,
এখন মামলাটা শেষ হয়ে যায় আসার পরে মুন্সিগঞ্জে আমার কিছু ফ্রেন্ড ছিল আগে থেকেই, মুন্সিগঞ্জ হয়েছে আমার দাদা বাড়ি মানে দাদা বাড়ি বলতে কি দাদা শ্বশুর বাড়ি আমার দাদু বাড়ি, তো ওইখানে যাই থাকি দাদু বাড়িতে, দাদু বাড়ি তো খুব বিশাল তারা হাঁস পালে মুরগি পালে নানান কিছু পালে, তো তাদের বাড়িতে কিছু কিনে খাওয়া লাগে না, তা আমি ওইখানে যেয়ে কয়েকটা অপারেন্স করি
কি করেন?
আমি আমাদের বাসার দাদুবাড়ি বাসার বিনশামিদারে থেকে ফিরেছি, তো ওই এলাকার এক বড় আমাদের সিরাজ অনেক, তো আমার বলতেছে এই তোর নাম কি? আমি কই নাম দিয়ে তোর কাম কি? তুই আমার চিনস? ওই বড় ভাইয়ের নাম হচ্ছে রাজীব, উনি ওইখানকার খুব প্রতাপশালী লোক এলাকার, কিন্তু আমাদের আমাদের দাদুর বাড়ি ওইখানে খুব নাম ডাক আছে, তুই নাম দিয়ে তোর কাম কি? তুই আমার চিনস, আমার নাম রাজীব, তোর নাম রাজীব দিয়ে কি? তো আমাদের দাদু বাড়ি গেটটা আর একটু সামনে হচ্ছে খাল, ঠিক আছে, নদীটা মানে নদীর একটা অংশ, তো ওইখানে যে কত 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 এক কত 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 লাগতে লাগতে ওই খালের সামনে আমরা দুজন তত কত কত চলে গেছি। তো আমি করছি কি, ওইখানটা লাঠি দিয়ে খালে ফেলে, তো ওর ওইখানে ওইখানে কাটা টাটা ছিল, কাজ ভাঙা টাজ ভাঙা ছিল, হাত টাত কেটে মেটে গেছে, তো পরে বাসায় বিচার দিছে যে এটা কেডা কেডা আমার মারবো মারবো জিনিস হয়েছে, যে আমি মানে আমার ফ্যামিলির সব শুনছে, পরে আর আমার কিছু বলেনি। তো এখানে আসার পরে তো কিছুদিন পরে তো আবার মামলা আবার গরম হয়ে গেছে, ঠিক আছে, তো আব্বু আমার বলতেছে তোর এখান থেকে লাভ নেই, তুই শেরপুর চলে যা। তো শেরপুর গেছি আবার, তো শেরপুর যাওয়ার পরে ওইখানকার কিছু যে বর্ডার গার্ড দেয় না, ওইদিকে কিছু লোকের সাথে আমার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, তো ওনাদেরকে আমি আমার যত কাহিনী আছে লাইফে সব বলছি, তো ওনারা বলতেছে যে তুই ইন্ডিয়া চলে যা। আমি বলতেছি ইন্ডিয়ায় আমি থাকবো কি খামু কি, আর ইন্ডিয়ায় কি করবো, বাংলাদেশে কিছু করার নেই, কিছু করতে পারি না, ইন্ডিয়া কি করবো। পরে বলতেছে যে যা তুই ইন্ডিয়া চলে যা, ইন্ডিয়া যে করবোটা কি? পরে ও করে কি আমাকে মানে একটা বেড়া আছে, খেত বলে না খেত, ওইখানে গরু ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসে বাংলাদেশে, তোরাই বলে, তো ওইখান থেকে আমাকে ইন্ডিয়া পার করে দেয়। তো দুইটা দুইটা কাটা তার, একটা বাংলাদেশের বর্ডারের ভিতরে, একটা ইন্ডিয়ার বর্ডারের ভিতরে, ওই দুইটা কাটা তার তো আমার পার করে দেয়। তো আমি যাওয়ার পরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আবার ঘুরে আসি, আমি কি আমি যাবো না, আমি আমার বাসে চলে
যাই।
এই তিন চার দিন পরে মানে ও বলতেছে যাবি নাকি, এইটা সেটা না কথা, ও ফাইভ লিম করে আমার পাঠাইছিল, কিন্তু এটা আমার একটা জীবনে রিস্ক হয়ে গেছে, ওইখানে প্রায় মানুষ গুলি করে মেরে ফেলছে। পরে আমি ওইখান থেকে চলে আসি, আসার পরে মুসলমান যে আসি, আসার পরে নানান এত কাহিনী এই সেই, তো এর ভিতরে আমি আবার আমার চাচার বাসায়, ঠিক আছে, চাচার বাসায় যাইয়া পরে আমার আরো ভালো লাগে, যে মেয়েটার কথা বলছি, ঠিক আছে, ওই মেয়েটার সাথে আমার সাথে একদিন দুদিন কথা হইতে হইতে মেয়েটা আমাকে একদিন বলে যে তুমি হাজি হুজিরাল স্কুল যাইছো বাংলা বাজারে। পরে আমি বলি হাজি হুজিরাল স্কুলে যাবো, পরে হ্যাঁ তুমি আইসো, সময় দিল, তুমি সময় বলে যাও দশটা হয়ে যাওয়ার পরে ও বলতেছে যে তুমি আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড জানো? ডাকাত ছিল, আর ওর বাবা বর্তমানে মাদক
ব্যবসা,
ওর বাবা ওই মানে ওই সময়টা কিছুদিন আগের কথা, ওই সময়টা তো ওর বাবা ফ্যান্সি ব্যবসা করতো, তোমার বাবা ফ্যান্সি ব্যবসা, তুমি তো করো না, তুমি খাও। পরে বলতেছে না, ওই সময় কিন্তু ও যে আমি মার্ডার মামলা হয়েছি, আমি এইগুলি করছি, আমি যে খেলাধুলা করতাম একসময় ইরাক গেছি, এগুলি কিছু জানতো না, ঠিক আছে, ও জানতো যে আমি আসিনি এবার। পরে কথা হইলো, পরে আমি ওরা সব বললাম যে আমার জীবনে হুইটে গেছে। পরে ও বললো যে ওর সাথে ছেলের সাথে এফার ছিল, তো পরে ছেলেটা একদিন চলে গেছে, তো ভালো কথা চলে গেছে। তো ওই পরে থেকে আমার মাথার সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সেই সময় আমি তোরা পছন্দ করতাম, ওই সময় তুই আমার করতি না, তুই এক ছেলের সাথে তোর অ্যাফেয়ার ছিল, ও ছেলে তোর প্রেম টেম কইরা তোর নষ্ট হয়ে ফেলছে, ঠিক আছে, ওই মেয়ের সাথে ওর সাথে ফিজিক্যাল রিলেশন হবে, ওর পরে তারপরে ও আমার কাছে আসছে। তো আমি চিন্তা করলাম যে না লাভ নেই, এটা শুধু শুধু ওর সাথে প্রেম করে টাইম পাস করাছে না কিছুই না, পরে ওর থেকে কিছু টাকা চাই, ঠিক আছে, ওই সময় তো আমি পালাতো, ঠিক আছে, আমি নারায়ণগঞ্জে আসি, মামলা হাল করে গেছে, নারায়ণগঞ্জে আসি, কিন্তু আমি আমাদের এলাকা সাইডে যাই না, ঠিক আছে, আমি এই সাইডে থাকি, মুন্সিগঞ্জে থাকি, এই সে। পরে ওর থেকে কিছু টাকা নিয়া, পরে কথাবার্তা বলি, মানে যেই কদিন আমাকে টাকা দিছে ওই কিন্তু ওই কদিন ওর সাথে ভালো ব্যবহার হয়েছে, যেই কদিন আমার টাকা দেয় নাই ওই কদিন ওর সাথে ভালো ব্যবহার হয়নি। তো একদিন দুই দিন পরে একদিন ওকে আমি খানপুর নিয়ে গেছি, খানপুর হসপিটালে, তো ওইখানে ওইটা খানপুর হসপিটালটা একচুয়ালি একটা পার্কের মতো হয়ে গেছিলো, তো নিয়ে যাওয়ার পরে ওর সাথে আমি কথা বলি, তো ওইখানে কিছু ছেলে আমার কাজ করে, তো আমি তো অন্ধকারে বসে রয়েছি, আর আমার ছোটবেলা থেকে একটা জিনিস কি আমি যেখানে চাই একটা লাইন রেখে নিই যে আমার যদি একটা সমস্যা হয় আমাদের সিট দেওয়ার মতো, আমি দেখলাম ফ্রেন্ড যারা আছে ওদের ফোন দিয়েছি, তো যারা ধরছে ওরাই আমার বন্ধু, পরে আমি যে অন্ধকারে বসে রয়েছি আলো তো আসছি, পরে দেখতেছি ওরা বলে কি বন্ধু কি অবস্থা এই সেই, পরে কথাবার্তা বললাম, পরে নূর আলম ইনাস এক বন্ধু ওদের বাড়ি সাদে গেলাম, সাদে যা কথা টথা বলার পরে তো ওরে বললো এটা ভাবি না কি সেম করলো, পরে কিছুদিন পরে আর বিয়ে হয়।
ওকে,
তো ওর বিয়ে হয়ে যাওয়ার পরে ওর বেশি দিন না প্রায় এক থেকে দেড় মাস পরে ওদের বাসা চলে আসে একেবারে। ঠিক আছে, ওর যার হাজবেন্ড নাকি ওকে ডিভোর্স দিব এই সে নানান কথা। তো আমাকে বলতেছে ফোন দেয়া যে ওর হাজবেন্ড ও ডিভোর্স দিয়ে দিব এই সে, কিন্তু ওর যে বিয়ে হয়েছে ও কিন্তু আমার বলেনি। ওর আমি বলতেছি যে এইসব থাকলে আমি করবো না, বিয়ের পরে তিন বছর আগে ডিভোর্স আমি যেটা জানি তোমার বিয়ে হয়েছে কতদিন মেয়ে হয় তোমার ডিভোর্স হয়ে গিয়েও। তো এই ছিল জীবনে একটা খারাপ দিক।
আপনি বর্তমানে আপনি কি করছেন?
বর্তমানে মাঝে মাঝে আমি স্টেডিয়ামে যাই, প্র্যাকটিস করি। তো ঢাকা দুটো টিমের সাথে কথা চলতেছে, তো ঢাকা মানে দুইশো খেলার মানে চিন্তা ভাবনা আছে, আর চিটাঙ্গ দুটো টিমের সাথে কথা চলতেছে, চিটাঙ্গ দিয়ে চলে যাওয়ার ইচ্ছা আছে। আমি এমন একটা অবস্থায় আছি নারায়ণগঞ্জে যদি বর্তমানে আমি থাকি, আমি কিন্তু এখন কোনো নেশা করি না, যদি বর্তমানে নারায়ণগঞ্জ থাকি তো আবার নেশা করছি, আমি যদি বর্তমানে বাসায় থাকি তাহলে আমার নেশা করতো। এই কারণে আমি ইচ্ছাকৃতভাবে রাতে দেরিতে ঘুমাই, ইচ্ছাকৃতভাবে রাতে তিনটা বাজে চারটা বাজে ঘুমাই। ঘুমানোর ক্ষেত্রে আমি ঘুমিয়ে তুলি বারোটা একটা বাজে, ওঠার পরে বাচ্চা খাইয়া স্ট্রেস শুইয়া বিকালে মাঠে যাই, মাঠে যাওয়ার পরে সন্ধ্যা পরে একটু বাইরে বেরোর পরে একটু আড্ডা আড্ডা মাইরা পরে আবার বাসা চলে যাই, বাসা চলে যাই তাড়াতাড়ি। কিন্তু এইভাবে তো আর চলবো না, এখন আম্মু বলতেছে যে তোর তিনটা ভাই একজনের উপরে যাতে সব কিছু হয় না। তো আমাদের যে একবার যে জায়গা আছে জায়গাটা বের হওয়ার একটা ইয়ে আছে, তো ওই জায়গাটা এখন বের হইব এমন একটা কিছু চলতেছে, কিছু টাকা লাগবে।
তো এটাই হচ্ছে আপনার জীবনের অপ্রিয় সত্য, তাই তো? ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকে সুজনের জীবনের অপ্রিয় সত্য। আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, তার কাছে কেমন লেগেছে আমরা একটু শুনতে চাই এবং একই সাথে তার ওপিনিয়নটা জানতে চাই। তো ডক্টর তাজুল ইসলাম, শুনলেন তো আপনি, আমার কাছে পুরো বিষয়টি একটু এলোমেলো মনে হলো, তারপরও আপনার কাছে কি মনে হয় অপরাধের জায়গাটা থেকে এবং এটার পেছনের কারণ যেটা আমরা দেখলাম যে একটু অন্যরকম, আপনি কিভাবে এক্সপ্লেইন করতে চান?
যে আজকে আমরা সুজনের যে কাহিনী শুনেছি সেই কাহিনীর মধ্যে কতগুলি ডাইমেনশন রয়েছে। একটা হচ্ছে যে সে কিন্তু খেলাধুলায় ভালো ছিল এবং এতই ভালো ছিল যে অনুদ্র ষোলো দলীয় জাতীয় অনুদ্র ষোলো দলীয় সুযোগ পেয়েছিল। এই ধরনের প্রতিভারা যদি সুযোগটা সে আরো বেশি করে পেতে হয়তো সে হয়তো খেলাধুলায় ভালো থাকতে পারতো, বাংলাদেশি থাকতে পারতো। এখন যেটা পরবর্তী জীবনে তার ঘটনা হলো যে কিছু হাতে ডলার পাওয়া বা বৃহৎ বিদেশ ফেরত আসার কারণে তার ভিতরে একটা মানে প্রদর্শনী বাতিল কামরা যেটাকে বলি, নিজেকে মানে শো অফ করা যে আমি একটা বিশেষ কিছু, আমি একটা গুরুত্বপূর্ণ কিছু, হ্যাঁ, অন্যের সম্মান এবং শ্রদ্ধা আকর্ষণ বা অন্যের মনোযোগ আকর্ষণের জন্য এরা কিন্তু এই করে প্রদর্শনী দেখায়। এবং প্রদর্শনীর ক্ষেত্রে যেরকম আছে এক একজন এক এক রকমের করে, কিন্তু কিছু কিছু লোক কিন্তু এই শক্তি প্রদর্শনী পেশি শক্তি প্রদর্শনীর উপর অনেক বেশি জোর দেয়, যার ফলে আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটে যেখানে আত্মকর হলো সেখানে গিয়ে নিজেকে সে একটা মাসল ম্যান বা নিজেকে একটা মানে হিরো হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সেখানে গিয়ে সে হয়তো হস্তক্ষেপ করে, এমনকি যেটা বলা হলো যে মারামারি করে সে নিজেকে সবার কাছে মানে শক্তিমান এবং সম্মানিত বা এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রদর্শন করার চেষ্টা করতো। এই প্রদর্শনের শক্তি বাতিক এবং এই যে প্রদর্শনের এই যে অভ্যাস সেই কারণে, এবং সে যেহেতু জানে যে এগুলি করতে হলে তাকে দেখা পেতে হবে এবং সেই দেখাবো সে পেয়েছে, যেটা সকল ধরনের রাজনৈতিক মানে সন্ত্রাসী কর্মকাণ্ড আমি দেখেছি যে এই ধরনের সামাজিক শক্তি বা রাজনৈতিক শক্তি বা অন্যান্য প্রশাসনিক শক্তি সবসময় ব্যাকআপে থাকতে হয়, তারা এগুলিকে হাতে করে সবসময় নেয়। এই ব্যাকআপ থাকলে কিন্তু তারা অসামাজিক বা সমাজ যদি অন্যান্য অপরাধ করলেও তারা তার থেকে রক্ষা পান, যেমন তার মা নিজেও তার একটা যেহেতু সে মানবাধিক কর্মী ছিল তাতে সেখানে সে হালকা করতে পারছে। অর্থাৎ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা যারা বসে থাকি তারাও কিন্তু তাদের সন্তানদের বা অন্যান্য বিভিন্নভাবে অনেকটা প্রশ্রয় বলা যায় যে বিভিন্ন ভাবে তাদেরকে তাদের অপরাধকে খারাপ করার জন্য বা লাঘব হালকা করে দেওয়ার জন্য আমরা কিন্তু ভূমিকা রেখে থাকি। এইভাবে এক সময় সে দেশি শক্তি প্রদর্শন করতে গিয়ে সে মানুষ হত্যা করে, সে নেশা করে, সে অনেক মামলায় জড়িত হয়ে পড়েছে। এখন এখানে সবার জন্য যে দৃষ্টি আকর্ষণের যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে খুব বেশি লাভ হওয়া লাভবান হওয়ার জন্য যে বা খারাপ ব্যাকগ্রাউন্ড থাকার কারণে যে সুজন যে কুজন হয়ে গেল এটা কিন্তু আমাদের সবাইকে একটু জেনে যেতে হবে। সুজন থাকতে পারত, সে ঠিক করে কুজন হয়ে গেল, খারাপ ব্যক্তি হয়ে গেল। সেটা হচ্ছে এই তরুণ বয়সে কিছু এই যে বললাম প্রদর্শনী বাদে সবার সামনে নিজেকে একটু মানে উঁচু স্থানে দেখানো বা নিজেকে খুব প্রভাবশালী দেখানো বা সবকিছুর উপর তার নিয়ন্ত্রণ রয়েছে, প্রভাব রয়েছে, এই যে শক্তিমত্তা প্রদর্শনের যে খায়েশ বা প্রবৃত্তি, এই প্রবৃত্তির কারণে কিন্তু অনেকে সব জায়গায় নিজেকে মানে কি প্রকট করে দেখা দিচ্ছে। প্রকট করে দেখানো কেউ অর্থ দিয়ে করে, কেউ রূপ দিয়ে করে, বিভিন্ন ভাবে করে, কিন্তু যাদের এগুলো নাই তারা কিন্তু ওই যে মাসল যেটা বা পেশি শক্তি ব্যবহার করে। এই ক্ষেত্রে সুজনের মতন তরুণরা এরকমই অভ্যাসে পরিণত হয়, মানে খুব অভ্যাসে পরিণত হয়ে যায়। তারা পেশি শক্তি করতে করতে এক সময় তারা নিজেদের স্বার্থের কারণে আরো বেকার নিতে থাকে এবং তখন আরো বেশি সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে যেতে পারে। এভাবেই কিন্তু অন্যায়ের পথে তারা জড়িয়ে পড়ে। তা আমাদের সুজনের কাহিনী থেকে অনেককে এই কথাটা জানতে হবে যে আসলে অন্যের কাছে নিজেকে এত বেশি প্রদর্শন করা বা এত বেশি অন্যদের কাছে নিজেকে প্রভাবশালী, শক্তিমান বা গুরুত্বপূর্ণ মানে প্রমাণ করা খুবই প্রয়োজন আমাদের নাই। আমরা কিন্তু সাধারণভাবে সাধারণ জীবনযাপন করেও কিন্তু নিজেকে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ভাবতে পারি। অন্যদেরকে মানে ছোট করে বা অন্যদেরকে ভয় দেখিয়ে যে মানে শক্তিমান হিসাবে প্রদর্শন করা এটা আসলে একদিনের দুর্বলতাই, মানসিক দুর্বলতা, যে আমার ভিতরে শক্তি নেই, আমি হয়তো দুর্বল, আমাকে আমার হয়তো হীনমনতার বুকার কারণে তারা হয়তো নিজেকে এইভাবে প্রদর্শন করে। যাদের আত্মসম্মান বোধ বেশি থাকে তাদের কিন্তু এই বাহ্যিক প্রদর্শনী বা বাহ্যিক মানে অন্যের কাছ থেকে শ্রদ্ধা সম্মান পাওয়ার এরকম আকাঙ্ক্ষা কম থাকে। তাই আমাদের প্রত্যেকেরই কিন্তু আত্মসম্মান নিজে থাকতে হবে, যারা এরকম পেশি শক্তি বা অন্যান্য শক্তি দেখিয়ে নিজেকে গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী প্রতিষ্ঠা করতে না হয়।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল ইসলাম আপনাকে আপনার ওপিনিয়নের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে সুজনের জীবনের অপ্রিয় সত্য। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিব, একটু পরে আবারও ফিরছি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। অনেক অনেক টেক্সট পেয়েছি আমরা, ফেসবুক থেকে পেয়েছি, আমরা ইমেইল পেয়েছি এবং এসএমএস পেয়েছি আজকের এই যারা অপ্রিয় সত্যটি শুনেছেন, বিশেষ করে আমাদের এই অতিথির। ফারুক ঢাকা থেকে লিখেছে, গল্পটি শুনছি মুখোশের আড়ালে শব্দ দুটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, এই ছেলেটিও তাই, ভালো মানুষের মুখোশ পড়া, শুনে মনে হচ্ছে ভালো ছেলে, কিন্তু যে কাজ করেছে তাতে আর ভালো ছেলে বলা যায় না। সিরাজ কুমিল্লা থেকে লিখেছে, আমরা এমন ঘটনা এর আগেও দেখেছি, কেউ বিদেশ থেকে সাধারণত অন্যদের সাথে কথা বলতে চায় না বা এরকম কিছু একটা টাকার গরম নিয়ে। কামরান খামারবাড়ি থেকে লিখেছে, এই সমস্ত ছেলেদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ দেওয়া উচিত না, এরা জাতির কুসন্তান।
This track was downloaded from FusionBD.com.